concern, the night comes alive with drumming form.
গতি সময় রাত 11:59 এবং আমি আপনাদের একটা খবর শুরুতে জানিয়ে দিচ্ছি। সেই খবরটি হচ্ছে যে পরিষ্কার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না এবং ত্বকে একটি শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ে ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন এবং মনে রাখবেন যে পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন বিক রেজার আপনাকে দিতে পারে। যাই হোক, চলে যাচ্ছি ভূপ্রথমে। আবারও এলাম ভূত এফএমের ঘটনায় এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন সবসময়ের ভিডিও ফুর্তি এবং কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনায় যাব এবং তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, উইচ ইজ BHOOT FM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আর আমরা বলছি, গত সপ্তাহে আমরা যখন বলেছিলাম যে আপনাদের কাছ থেকে ঘটনা চাই এবং তারপরে আমরা আমাদের পেজে যখন ফেসবুকে লিখেছিলাম যে নতুন পুরনো যারা আছেন তাদেরকে ঘটনা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছিলাম, আপনারা অভূতপূর্ব সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি সবসময় এইভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং অসংখ্য ঘটনা আমরা পেয়েছিলাম তার পরপরই এবং আশা করছি যে এই সপ্তাহেও কারো ঘটনা পাঠাতে ভুল হবে না। আমাদের ফেসবুক পেজে আজকে যারা পার্টিসিপেন্ট তাদের ছবি, মানে একটা ভিডিও আপ করা হয়েছে, যে দেখে ফেলতে পারেন, অবশ্যই চেক আউট করে নিতে পারেন। অ্যান্ড সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবে www.facebook.com/bhootfm.rasel, এটা হচ্ছে অ্যাড্রেস। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/radio.foodti এবং সেখানেও আপনি যে আমাদের যে আজকের যে এখন যে পোস্টার রয়েছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, জানাতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না। SMS এর অপশন আমরা কিছুক্ষণ পরে চালু করব, আগে আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনি তো আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
ধন্যবাদ রাসেল ভাইকে, আর যারা কষ্ট করে শুনছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আর আমি হচ্ছি সোহাগ, এসছি সাভার থেকে। আর আমি শুরুতেই যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে আমার সঙ্গে ঘটেনি ডেফিনেটলি, এটা আমি শুনেছি আমার এক খুবই কাছের একজন বন্ধুর কাছ থেকে। আমি বেসিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এখন একটা মাদ্রাসায় পড়াই। তো যখন আমি পড়াশোনার ইয়ে ছিলাম তখন আমি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসায় পড়ার জন্য আসি, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যখন আসি তো ওখানে থাকা অবস্থাতেও আমি ভূত এফএম তো অবশ্যই শুনতাম এবং এটা ছাড়া আসলে থাকা যায় না, খুব ফেভারিট একটা শো আমার। তো সেটা নিয়ে আমরা যখন রাতে শুনতাম, রাতে তো আর সেভাবে ডিসকাস করতে পারতাম না, কিন্তু যখন সকাল হতো আমরা ক্লাসরুমে বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে প্রথম কয়েকটা ঘন্টা আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে করতে চলে যেত। তা আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড সেও ছিল, যা ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। সে হচ্ছে আব্দুর রহমান, সে এগুলো শুনতো, আমরা যে এগুলো ডিসকাস করি এগুলো সে শুনতো। তো শুনে সে চুপচাপই থাকতো। অ্যাকচুয়ালি ও মোটামুটি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু রংপুর থেকে এসেছিল সে। কিন্তু সে আমাদেরকে বলল যে তোমরা তো কোথায় কি ঘটনা শোনো, আমার কাছে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা আছে সেটা তোমরা শুনতে পারো। তা আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই সময়টাতে যে আমি বাজারে বাজারে বলা যেতে পারে ভূতের ঘটনা কালেক্ট করে বেড়াতাম। মুরব্বীদের কাছে শুনতে চাইতাম, তারা অনেক সময় অনেক মন্তব্য করতো, কিন্তু এ তো দেখি আমাকে সেদে সেদে দিতে যাচ্ছে। তো আমি ভাবতে পারিনি ওর ঘটনাগুলো এতটা সুপার ন্যাচারাল তো বটেই, এটা তারও থেকে আরও বেশি। তো সেই ঘটনাগুলো ফেস করার পরে সে কীভাবে সার্ভাইভ করছে আসলে এই জীবনে, তো সে আমাকে একটা ঘটনা শোনায়। তাকে আমি রিকোয়েস্ট করি যখন, সে আমাকে একটা ঘটনা শোনালো। তো ঘটনাটা হচ্ছে যে 2011 বা 2012 ওই সময়টার মধ্যে ও বগুড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিল রংপুর থেকে। তো আমি সে মাদ্রাসার নাম বলবো না, খুব বিখ্যাত একটা মাদ্রাসা। তো ও মাদ্রাসায় বিশেষ কিছু কারণে থাকতে পারেনি, অনেক গ্যাদারিং হয় সেখানে, অনেক অনেকের সাথে একসঙ্গে থাকতে হয়, তো ফলে ও কিছু ফ্রেন্ডস জুটিয়ে ফেলে যাদের নিয়ে ও একটা মেস ভাড়া করে থাকতে পারবে এরকম একটা। তো মেস নেয়, কয়েকটা মাস বেশ ভালো যাচ্ছিল ওদের, পড়াশোনাও বেশ ভালো চলছিল। তো বলল যে আমি হঠাৎ একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক একটা ক্লাস করতাম, ওই ক্লাসের যিনি লেকচারার ছিলেন, খুবই বুজুর্গ ব্যক্তি, আমরা যেটাকে বলি আধ্যাত্মিক ব্যক্তি, তো সে আমাদেরকে পড়াতো, হাদিস পড়াতো। তো পড়ানোর সময় আমরা যারা সামনে বসতাম ওই শিক্ষকের, তো আমাদেরকে উনি হাদিস পড়াতে পড়াতে অনেক সময় জিজ্ঞেস করে না শিক্ষকরা যে তোমরা কি হাদিসটা বুঝতে পেরেছো কিনা বা পড়াটা বুঝতে পারলে কিনা। তো তখন আমরা যখন বলতাম যে জি ওস্তাদ জি আমরা পড়াটা বুঝতে পেরেছি, তো তখন তিনি একটা অদ্ভুত একটা মানে অ্যাক্ট করতেন, তিনি যে তিনি পেছন দিকে আবার তাকাতেন, পিছন দিকে তাকিয়ে তিনি ওই ভেরি সিমিলারলি তিনি জিজ্ঞেস করতেন কি তোমরা কি পড়াটা বুঝেছ। অনেক সময় বাবারাও বলতেন, অনেক সময় শুধু বলতেন যে তোমরা কি পড়াটা বুঝেছ কিনা। তো আমার সে বন্ধু আব্দুর রহমান ও বলে যে আমরা কয়েকজন এটা নিয়ে রীতিমতো মানে ক্লাসে কয়েকদিন খুবই হেসেছি যে মানে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তো তিনি কার দিকে তাকাচ্ছেন, কাকে জিজ্ঞেস করছেন তিনি অ্যাকচুয়ালি যে তোমরা পড়াটা বুঝেছ কিনা। এরকম কি হতে পারে যে দেয়ালের ওই পাশে অন্য কোনো স্টুডেন্টরা আছে তাদেরকে বলছে, সেটাও তো পসিবল না, কারণ দেয়াল ভেদ করে তার সেখানে তিনি জিজ্ঞেস করতে
পারেন।
তো এখন আসলে ঘটনাটা কি এটা নিয়ে ওরা বেশ অতি আগ্রহী, যেটাকে বলে আর কি, যে জিনিসটা কখনোই ভালো না। তো আমার বন্ধু আব্দুর রহমান ও বলে যে এটা নিয়ে আমরা শুরুতে খুব একটা দৃষ্টিপাত ওরকম করিনি বা এটা নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতাম যে উস্তাদ জি এরকম করতেই থাকে কন্টিনিউয়াসলি।
আচ্ছা,
তো এক সময় এটা এমন হয় যে আমরা পড়াশোনা ঠিক মতো করছি কিন্তু এই জিনিসটাকে একটু সলভ না করলে পরে আমাদের হচ্ছিল না, কারণ এটা তো একটা মানে কমন ঘটনা না এটা। তো তিনি মানে আমার ওই ফ্রেন্ডটা তো বলে যে আমরা তখন এটা নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো মাদ্রাসার কিছু যারা পুরাতন স্টাফ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই উস্তাদ জি সম্পর্কে আপনারা কি জানেন, মানে উনি কি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় এই যে 20-30 বছর যাবত হাদিস পড়াচ্ছেন, তিনি বড় সাইকেল হাদিস, তো ইনি কি এরকম অ্যাক্ট কি সবসময় করেন। তো মাদ্রাসার যে দপ্তরি ছিল, দপ্তরে যিনি কাজ টাজ করেন আর কি, তো উনি বললেন যে এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের কাজে মন দাও, পড়াশোনা করো।
আচ্ছা,
তো আব্দুর রহমান বলে যে বেশ বেরসিক একজন মানুষ, তার ধমকে আমরা আর সেদিকে আর ভাবলাম না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ভাবছিলাম, কিন্তু তার কাছে বা আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। আবার আমাদের আবার মাদ্রাসা থেকে বের না করে দেয় আবার। তো তারপরে এক রাতের কথা, যে রাতটা ওর জীবন আসলে শেষ রাত হতে পারতো কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহরবানি যে সেটা হয়নি। আর ও আসলে ওই শুরুর থেকেই একটু আন্দাজ করতে পারছিল যে প্রেডিক্ট করতে পারছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এই এরিয়াতে আমাদের উস্তাদ যে এরকম একটা অ্যাবনর্মাল না ঠিক ওরকম ব্যক্তির সামনে, আসলে অ্যাবনর্মাল শব্দটা যায় না, মানে একটু আনইউজুয়াল একটা ব্যাপার। এটা কেন এটা নিয়ে ভাবতে ভাবতে এক সময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আসলো। তো তখন আমাদের ও যেহেতু বগুড়ার লোকাল ছিল না, তো ওর সেই রংপুর চলে যাওয়াটা পসিবল ছিল না, আর স্থানীয় যারা ছিল লোকাল ওরা হচ্ছে যেহেতু সামনে এক্সাম, তো সেজন্য কিছু টাকারও প্রয়োজন হচ্ছিল, আর পরীক্ষার সময় যেহেতু একটা প্রিপারেশন থাকে তখন আর যাওয়া সম্ভব না, এই জন্য আগেই একটু সবাই একটু বাড়ির থেকে ঘুরে আসছিল। তো ওর সামনে যেহেতু সেই অপশনটা ছিল না তো সে ওখানেই রয়ে গেল কয়েকটা দিন। তো কয়েকটা দিনের জন্য সে থাকতে থাকলো, হঠাৎ একদিন বৃহস্পতিবারের ঘটনা এটা, রীতিমতো সে একাই থাকছে গত কয়েকদিনের মতো আজও। কিন্তু তার কাছে ওই আমি যেটা বলছিলাম যে ও একটু ফর্চুনেট যে ও কিছুটা আন্দাজ করতে পারছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে ও কিছুটা সাহস আগেই সঞ্চয় করে রেখেছিল ওর মনে। তো ওই রাতের ঘটনা, ও ঘুমিয়ে গেছে, রাতটা খুব বেশি তখন হয়নি, কত হবে 11টা এরকম হবে 12:30, কিন্তু ও মশারি খাটিয়ে যখন ঘুমিয়েছিল ওর স্পষ্ট মনে আছে যে ও মশারিটা টাঙিয়েছিল, এরপরেও ঘুমিয়েছে। তো ও যেটা খেয়াল করে যে রাত তখন কটা হবে ওই রকমই হয়তো বা কিছুক্ষণ ঘুমিয়েছে 12টা বেজেছে বা তার থেকে একটু বেশি, তো ও দেখে যে ওর প্রচণ্ড মশার কামড়ে ও ঘুমটা কাঁচা ঘুমটা ভেঙে গেল, ও বেশ বিরক্ত। তো ও যেটা দেখলো যে ও যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল মশারিটা সেখানে নাই, মশারিটা নাই মানে মশারিটা যদি ওর পাশেও থাকতো
জি
তাহলেও ও এতটা ভয় পেত না, কিন্তু দেখে যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ওর বালিশের নিচে কে যেন খুব যত্ন করে রেখে দিয়েছে।
আচ্ছা,
যেটা কখনোই পসিবল না। তো ও চিন্তা করে যে আসলে এটা কি, ও তখন 100% শিওর যে আমি আজ রাতে মশারি টানাইনি, এটা আমার মনের ভুল, সবসময় টানাই আজকে টানাইনি। তো যখন ও তখন ওর মনে তখনও এরকম কোনো ভয়ের উদ্রেক হয়নি যে এখানে সুপার ন্যাচারাল কিছু ঘটতে যাচ্ছে, এরকম ও ভাবতে পারেনি আসলে ওই সময়টা।
আচ্ছা,
তো তখন চিন্তা করলো যে লাইটটা একটু অন করা দরকার। তো সেই জন্য তো ডেফিনেটলি খাট থেকে নামতে হবে,
রাইট?
তো খাট থেকে নামতে গিয়ে যেটা ও দেখলো যে আসলে একটা কথা কি, ওর তখন মনে মানে 100% শিওরও যে আমি মশারি টানিয়েছিলাম, ও যে ভাবছে যে আমি মশারি টানাইনি এটা হচ্ছে ওর কিছুটা সাহস নেওয়ার জন্য।
আচ্ছা,
তো এখন সাহস আর কত নেবে, ওর সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা তখনও অপেক্ষা করছিল। ও তখন দেখতে পেল যে খাট থেকে যখন নামবে ও দেখতে পেল যে খাটটা ঠিক মাটি থেকে কম করে হলো 3 ফুট উপরে।
আচ্ছা,
এটাও দেখতে পেল, অন্ধকারে দেখা সম্ভব না, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখতে পেল, মানে ও অন্ধকারে যখন মাটি হাতড়াচ্ছিল মানে পাটা রাখতে চাচ্ছিল কোথায় আমার স্যান্ডেল আর কোথায় মেঝে কোথায় পাচ্ছিল না, তো ও দেখছে আশ্চর্য, মানে আমি খাট থেকে পড়ে যাচ্ছি কিন্তু মেঝে খুঁজে পাচ্ছি না, এটা কি? তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমি তখন একটু ভয় তো অবশ্যই পেলাম, কারণ এটা তো হওয়ার কথা না,
রাইট?
তো আমি তো ও তখন বললো যে আমি তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি তখন মেঝে তো ধরলাম, দেখি যে আমার খাটটা রীতিমতো ভাসছে, মানে 3 থেকে 2.5 থেকে 3 ফুট উপরে ওর খাটটা রয়েছে। তো এই ঘটনাটা যখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেখবে যে তার খাটটা হতে পারে মশারি টানিয়ে ঘুমিয়েছিল কিন্তু সেটা ভাঁজ করে রাখা, এটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ও আসলে যখন বলছিল রাফে ভাই যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর মানে ও ঘামছে, কারণ ঘটনা ওর সাথে ঘটেছে
জি,
এবং সেটাই হবে, আমরা শুনে মজা পাচ্ছি কিন্তু ও তো সেরকম না, ও যেহেতু ফেস করেছে ঘটনাটা, তো ও বললো যে আমি তখন যখনই দেখলাম যে আমার খাটটা মাটি থেকে 3 ফুট উপরে তা আমি ভাবলাম সামথিং স্ট্রং, এবং আমি তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যে আমি একটা চিৎকার দিতে পেরেছিলাম, এটা আসলে তার ক্রেডিট না, এরকম চিৎকার বেরিয়ে যাবে আসলে। তো চিৎকারটা যখন সে দিল তো তখন আর সে কিছু বলতে পারবে না, অবভিয়াসলি সে সেন্সলেস, আর এই চিৎকারটা বেশ কাজে দিয়েছিল কারণ আশপাশে যারা ছিল যেহেতু রাত অতটা গভীর হয়নি তখনও, তো সেই জন্য আশপাশের মানুষ চিন্তা করলো যে আবার কোনো ধরনের ঘটনা ঘটলো কি না, কত ধরনের ঘটনা ঘটে আজকাল, তো কি হলো ব্যাপারটা কি। তো সবাই আসলো, আসার পরে দেখলো এলাকাবাসী বা ওরই যারা পাশের রুমে যারা ছিল ক্লাসমেট ওরাও মেস ভাড়া নিয়েছিল, তো ওরা এসে দেখলো যে ভিতর থেকে লক করা, আবার এরকম বিকট একটা আওয়াজ, কিভাবে এটা হলো। তো দরজার চৌকার টৌকার ভেঙে ভিতরে গেল, গিয়ে দেখে যে একদম ফিট হয়ে পড়ে আছে মেঝেতে এবং কিছুটা মুখ দিয়ে ওই সাদা এক ধরনের মানে কি এক ধরনের লালা এরকম বেরিয়ে পড়ছে, মানে একটা বিশ্রী অবস্থা। তো সবাই বললো যে আগে ওকে জ্ঞান ফেরানো হোক, সব শোনা যাবে। আর ওরা চিন্তা করলো যে কোনো চোর ডাকাতের অ্যাটাক হয়েছিল কিনা, বলছে না এখানে তো চোর ডাকাত আসবে করতে গিয়ে, এবং সব কিছু একদম আগের মতো, জানালা ভাঙানা আবার দরজা সব সব ঠিক আছে। তো ও যেটা বলে যে আমি যখন বেশ কয়েক ঘন্টা পরে, মানে সকালবেলা অবশ্যই, পরের দিন দুপুরের দিকে ওর জ্ঞান ফেরে, ও বলে যে আমি যখন উঠি, মানে আমি যখন জ্ঞান আমি পাই, ফিরে পাই, তখন আমি দেখি, আমি আবিষ্কার করি যে আমি একটা খাটে শুয়ে আছি, এবং ওই যে সে যেই যে শিক্ষক আমাদের, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, সে সেখানে আমার ডান পাশে বসে আছে। তাকে দেখে আমার বেশ সাহস লাগছিল কেন জানি, ও বলে। তো ওকে তখন জিজ্ঞেস করা হয় যে, ওই শিক্ষক জিজ্ঞেস করেন যে কি হয়েছিল তোমার, তো সে তখন এই পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন উস্তাদ জিওকে যে ঘটনাগুলো বলে সেটা রীতিমতো অবিশ্বাস্য। তো সে বলে যে আসলে তোমরা এই আমার ক্লাসে যখন ক্লাস করতে, তখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার পিছনে অন্ততপক্ষে 40-50 হাজার জিন আমার দর্শে অর্থাৎ ক্লাসে তারা নিয়মিত ক্লাস করে এখনো এবং করবে। তারা তোমরা যেরকম শিক্ষা নিতে এসছো, ধর্মীয় শিক্ষা, তাদেরও এরকম মনে চায় এবং তারাও এরকম করে, এটা করে থাকে এটা। তো সেই জন্যই তারা মূলত আসে, আর আমি তাদের খুবই শ্রদ্ধাভাজন এবং পছন্দের একজন শিক্ষক। আমি তাদেরকে হাদিসের দর্শ দেই এবং তারা আমাকে খুব শ্রদ্ধা করে। আমাকে যে যখন তোমরা অপমান করেছো, আমাকে অনেকে বলেছে পাগল, আমি পিছন দিকে কেন তাকিয়ে এগুলো বলি যে তোমরা পড়া বুঝতে পেরেছো কিনা, এগুলো নিয়ে তোমাদের এত আগ্রহী না হলেও চলতো। তো এই বিষয়গুলো আমি কিন্তু তাদেরকে নালিশ করিনি যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমার কিছু ছাত্র তোমাদের আমাকে ইনসাল্ট করছে, তোমরা এর শোধ না, আমি এটা বলিনি। ওরাই এই ঘটনাটা সহ্য করতে পারেনি। তো তোমাদের এই যে সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল যে কয়েকজন, তো ওরা অপেক্ষায় ছিল যে কখন তোমরা একা ওই ঘরটাতে শোও, একা কাউকে পেলে বেশি এটা জমবে। তো ওরা এই যে কোনো যখনই তোমাকে একা পেয়েছে, বাকিরা সবাই চলে গিয়েছে বাড়িতে, তো তখন তোমাকে একটু সাহায্য করার জন্য বলো আর শিক্ষা দেওয়ার জন্য বলো, এই তোমাকে একটু শিক্ষা দিল আর কি, যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এবং আমার সেই ফ্রেন্ড বলে যে সে তখন একদম ঘেমে নেয় অস্থির, কারণ ঘটনা সে যখনই এরকম রিমেম্বার করে, সে তো এরকম সে ঘেমেই যায় সে বলে, এবং সে আজ পর্যন্ত সেটা নিয়ে খুব উদ্বিগ্ন। তো সে বলে যে আমি তখন ওই মাদ্রাসায় আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমি ঢাকার দিকে চলে আসি, কোনো মতে আমি মাধ্যমিকটা কোনো মতে শেষ করে, অর্থাৎ দাওরায়ে হাদিস যেটা মাদ্রাসা লাইনের যেটা সর্বশেষ ক্লাস সেটা সে কমপ্লিট করে, করার পরে সে ঢাকার সেই আমি যে মাদ্রাসায় হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম সে ওখানে চলে আসে এবং তার সাথে আমার দেখা হয় এবং সে এই পুরো স্টোরিটা আমাকে বলে। তো জানি না কেমন লাগলো আপনাদের, জাস্ট একটা ঘটনা শেয়ার করলাম, রাসু ভাই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য, এবং এই ঘটনাটা যারা শুনলেন তারা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। আমি যে কয়েকটা SMS দেখেছি তাদের মধ্যে ম্যাক্সিমামে জানিয়েছেন যে ঘটনাটা ভালো লেগেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আরও একটা ইমেইলে চলে যাব এখন, মানে আজকের প্রথম ইমেল আর কি, সেখানে চলে যাচ্ছে। এবং আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে, অনেকদিন থেকে ইমেলটি আমার কাছে আছে, আমার মনে হয় যে পড়ে ফেলাটা জরুরি। লিখছেন যেভাবে ঠিক সেভাবে বলছি, রাসেল ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন, ভালো আছেন আশা করি। এবং এবং আমরা অস্ট্রেলিয়াতে এসেছি 5 বছর হলো, আমি এখানে ইয়ার 10-এ এবং আমার ছোট ভাই ইয়ার 5-এ, আমার বাবা এখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রধান অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। আমরা বরাবরই অতি প্রাকৃত বিষয়ের প্রতি আমার আগ্রহ ছিল, আগ্রহটা এসেছিল মূলত বাবার কাছ থেকে। তিনিও যদিও ভূত প্রেত বিশ্বাস করতেন না, কিন্তু ভূতের গল্প বলতে আর শুনতে খুব পছন্দ করতেন। প্রায় রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আমার বিছানার পাশে বসে নানা ধরনের রহস্যময় গল্প বলতেন। আমরা এখানে আসার পর একটা টাউন হাউসের মতো বাসাতে এসে উঠি। বাসাটা বেশ পুরনো, বাসার সামনে পেছনে লন আছে। আমি আমার ভাই দুজনে মিলে লনে বিকালে খেলা করি। আমাদের দুজনের স্কুল আলাদা, আমি স্কুলে একাই যাওয়া আসা করি, কিন্তু আমার ছোট ভাইকে বাবা সকালে নামিয়ে দিয়ে আসেন আর মা স্কুল শেষে নিয়ে আসেন। আমার স্কুলটা তুলনামূলকভাবে কাছে হওয়ায় আমি মার আগেই চলে আসি। আমার কাছে বাসার এক সেট চাবি থাকে। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার স্কুল কোনো কারণে বেশ আগেই ছুটি হয়ে যায়। আমি বাসাতে এসে দেখি মা আমার ছোট ভাইকে আনতে গিয়েছে। তিনি কোনোদিন একটু আগেই বের হয়ে যান গ্রোসারি শপে কেনাকাটার জন্য। আজকে ঘুরে ঘরে ঢুকে আমি দেখলাম কেমন একটা পচা মাছের গন্ধ। আমি একটু অবাক হলাম, কারণ মা একটু সূচিবায়ুগ্রস্ত, তিনি কখনোই ঘরের মধ্যে সব জিনিস তিনি রাখেন না। আমি খুব বেশি মাথা ঘামালাম না। বাসাতে এসে সাধারণত প্রথমে আমি স্কুল ড্রেস চেঞ্জ করে গোসল করে নিই, আজকেও সেই রকমের কিছু করলাম। এবং হঠাৎ বিকট শব্দে বাথরুমের দরজাটা খুলে গেল। আমাদের বাথরুমের দরজার সমস্যা আছে, শক্ত করে খুলতে হয়, আবার লাগাতে হয়। আমি ভয়াবহ রকমের চমকে উঠি, মনের মধ্যে ভয়ের একটা ঠান্ডা অনুভূতি বয়ে যায়। আমি উপলব্ধি করলাম যে আমার বাড়িতে একেবারেই আমি একা। ঘরের মধ্যে বাজে গন্ধটাও যেন অনেক বেড়ে গেল। গন্ধটা মনে হলো আমার চারপাশে ঘুরছে। আমার মা বলতেন যে ভয় পেলে আয়তাল কুর্সি পরে বুকে ফু দিলে ভয় খারাপ জিনিস কিছু কাছে আসতে পারে না। আমি আয়তাল কুর্সি পুরোটা জানি না, যতটুকু জানি ততটুকু পড়তে লাগলাম। গন্ধটা একটু কোমল বলে মনে হলো। আমি বাবাকে ফোন করে সব বললাম। বাবা গম্ভীর হয়ে সবকিছু শুনলেন। তিনি আমাকে বাসার বাইরে চলে যেতে বললেন এবং মা আসলে তারপর একসাথে যেন বাসায় ঢুকে। আমার মনে হচ্ছে ঘটনাটা আমি একটা পড়েছিলাম, যাই হোক পড়লেও আপনাদের আশা করছি ভালো লাগবে। আর যে যারা যাতে যারা দ্বিতীয়বার শুনছেন তাদেরকে অনেক অনেক তাদের কাছে সরি। যাই হোক বাবা গম্ভীর এবং যতটুকু এবং বাবা বললেন যে বাসার বাইরে চলে যেতে এবং মা আসলে তারপরে একসাথে ছুটি। বাসার বাইরে যেতে হলে ড্রয়িং রুমের মধ্য দিয়ে যেতে হয়। আমি শোবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ঢুকে ভয়ানক চমকে গেলাম। দেখি বাবা সোফাতে বসে আছেন, খুব রাগ রেগে চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার মস্তিষ্ক আর নিতে পারল না, আমি বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখি মা উদ্বিগ্ন হয়ে আমার পাশে বসে আছেন, বাবাও চলে এসেছেন। আমার কাছে সবকিছু শুনে তিনি বললেন যে গোটা ব্যাপারটাই আমার অবচেতন মনের বিভ্রান্তি, আমি যেন এসব নিয়ে বেশি চিন্তা না করি। অবশ্য তিনি আমাকে একা বাসাতে থাকতে নিষেধ করলেন। আমারও মনে হলো যে আমি হয়তো হ্যালুসিনেশন আমার হয়েছে, এবং কিন্তু এর কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটলো যাতে আমার অদেখা ব্যাপারের পুরোটা পরিবারের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল রাতারাতি। এই ঘটনাটা একদিন বলবো। হ্যাঁ, আমি এটা পড়েছিলাম, আমি সরি, ভুল করে তা চলে এসেছে সামনে। যাই হোক, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছে তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি SMS আসছে, জামালপুর থেকে লিখেছেন মোহাম্মদ কাউসার, ভালো লাগছে। এবং রুমিন আমাদের লিখেছেন যে হ্যাঁ রিপিট করা হয়েছে ইমেলটা, ডেফিনেটলি এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে একটা। তানসিং খুলনা থেকে লিখেছেন যে ইমেলটা আগে পড়া হয়েছে। ইলোরা আমাদের লিখেছেন মধুবাগ থেকে, আরও ভয় পেতে চাই। জ্যাকলিন অ্যান্ড তার বোন জ্যাস, তারা নাটক থেকে আমাদের সাথে আছেন। ফিরোজ ওয়াবদা থেকে আমাদের সাথে রয়েছেন। এবং যেটা যে ঘটনাটা আমরা প্রথমে শুনলাম সেই ঘটনা সম্পর্কে হয়তো প্রশংসা করেছেন যে সো অ্যামেজিং। আমাদেরকে সজীব ম্যানসিং থেকে লিখেছেন যে প্রথম স্টোরিটা অসম লেগেছে। অর্ণব দিনাজপুর থেকে লিখেছেন যে ইমেলটা পড়া হয়েছে আগে, হ্যাঁ ডেফিনেটলি। আমাদেরকে বুড়ি SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি, এবং তিনি লিখেছেন যে এখন আচ্ছা তিনি লিখেছেন আচ্ছা তিনি আচ্ছা চলে গেল SMSটা। নিশাদ আমাদের লিখেছে ঈশ্বরী থেকে যে অসম স্টোরি। মদিন এছাড়াও মদিনা আমাদের SMS করেছেন খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। এবং সাগর আমাদের কে লিখেছেন, এবং এছাড়াও আমাদেরকে লিখেছেন আশিক সিয়াম ঘোড়াশাল থেকে, আসিফুজ্জামান আমাদের সাথে আছেন, সুপ্তি আমাদের সাথে আছেন নেত্রকোনা থেকে, রূপা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন অভিজিৎ সহ আরও অনেকে। আপনারা যদি আমাকে SMS করতে চান মোবাইলের মেসেজ ওখানে টাইপ করুন ফুর্তি FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরও ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 12:26 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে মাসুম এখনো আমাদের এখানে এসে পৌঁছায় নাই, সে সিলেট থেকে রওনা দিয়েছে এবং এখনো পরে দেশে পৌঁছায়নি, যার জন্য সবকিছু একটু আজকে আমাকেই করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রিন্স SMS এখানে ফেসবুকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো হয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে SM ফোরকান গুলশান এক লিঙ্ক রোড থেকে আমাদের বলেছেন যে ইমেলটা আগেও পড়া হচ্ছে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আমি মাঝখানে করতে গিয়ে বুঝতে পেরেছি সেটা। জাহিদ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS না এখানে লিখেছেন, কমেন্ট করেছেন। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন আরো অনেকেই, আমি আসলে কিছু কিছু নাম আপনারা ইউজ করেন ফেসবুক নেম, যেগুলো বেশ মানে যেগুলো হাস্যকর সেগুলো আসলে ভুক্তাশ্রমের মানে পড়তে গেলেও খুব লাগে, অদ্ভুত লাগে, যে জন্য অনেকগুলো আবার বাদ দিতে হয় অনেক কমেন্ট আপনাদের। MD ইমরান চৌধুরী নাজিম আমাদের সাথে লিখেছেন যে ফার্স্ট অ্যান্ড থার্ড স্টোরিটা অনেক ভয়ের, ফার্স্ট অ্যান্ড থার্ড স্টোরি আপনি কখন শুনবেন? আমরা তো ফার্স্ট স্টোরিটা বলেছি, সেকেন্ড থার্ড কিছু বলিনি। আমি আপনার ইমেলটা পড়লাম, যেন আপনার এই আপনি যেটা লিখেছেন সেটা সবাই যেন জানে, এটা জানাটা দরকার আছে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রিয় মিতা প্রিয়াঙ্কা আমাদের এখানে লিখেছেন, এছাড়াও আমাদের এখানে লিখেছেন যে ফাহিম হুসাইন, এছাড়াও আমাদের এখানে লিখেছেন নুসরাত ফারিয়া অরিন এবং তিনি রাজশাহী থেকে লিখছেন আমাদেরকে। শারমিন জাহান আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত ইমন, এছাড়াও আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজে অনেকে লিখছেন, অনেক ভয় লাগছে এটা লিখেছেন আপন খান লিমন। MD মানিক খান লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। পিয়াল উদ্দিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সানিয়াত, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি উজ্জ্বল হাসান, এছাড়াও সুরভি জান্নাত আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফয়সাল আহমেদ তুষার, তাছাড়াও রয়েছেন শাকিল রয়, রূপন্তী লস্কর সহ আরও অনেকে। যারা আপনারা আমাদের সাথে থাকতে চান তারা SMS করতে পারেন, SMS করে আপনার অনুভূতি বা আপনার আপনার যে যেটা বক্তব্য আর কি সেটা জানাতে পারেন। এবং সেই জন্য যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofurti.fm। আর আমরা যারা ফেসবুকে আসতে চান তারা চলে আসুন www.facebook.com/radiofurti এন্ড www.facebook.com/foodfm.rasel এই দুটো অ্যাড্রেসে। এবং আসলেই আমরা অনেক কিছুই আমাদের লাইফে অনেক কিছুই আমাদের ঘটে, প্রতিটা নিয়তি হয়তো কোনো না কোনো কিছু ঘটছে। আমি কোথায় যেন শুনলাম যে প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন থাকে, এরকম একটা জিনিস শুনেছিলাম আমি তো। কারো ভালো জিন, কারো খারাপ জিন, এরকম মানে এক এক জায়গায় তো এক এক ধরনের কথা পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কখনো কখনো আমরা হয়তো সামনে অনেক কিছু দেখি, আমরা দেখেও হয়তো দেখি না, কোনো কোনো সময় বুঝতে পারি, কোনো কোনো সময় হয়তো বুঝতে পারি না। রাতের বেলায় আমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে, তখন ঘুম জড়ানো একটা অবস্থায় আমরা হয়তো অত কিছু না ভেবে হয়তো ঘুমিয়ে পড়ি। কিন্তু একটু যদি খেয়াল করতাম, একটু যদি ওই ব্যাপারটা সচেতন হতাম, তাহলে হয়তো কোনো একটা কিছু আমরা হয়তো মানে কী বলবো যে এক্সপিরিয়েন্স করেও ফেলতে পারতাম। আবার অনেক সময় হয়তো বেশি ভয় পেয়ে কিছুই ঘটেনি কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যায়, এটাও হয়, মানে দুটোই হয়। তো যাই হোক, আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠান আমাদের কাছে এবং আমাদের এখানে এসে সরাসরি শেয়ার করুন আপনার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান বাবু, আমি এসেছি মিরপুর 12 থেকে।
জি, শুনি আপনার ঘটনা।
আমার ঘটনাগুলো আমাকে নিয়েই। আমি যদি রাত্রে একটু আগে আগে ঘুমিয়ে পড়ি, অর্থাৎ 12টা বা 11টার দিকে ঘুমাই, তো নর্মালি 2টা বা 3টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায় কোনো একটা কারণে। তো এই সময় অর্থাৎ আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফিল করি বা শুনি, আর এটা আমার সাথে ঘটে বিভিন্ন বিভিন্ন বাসায়। আমি ঢাকায় পড়ালেখার সুবাদে বেশ কয়েকটা বাসায় থেকেছি, প্লাস আমার গ্রামের বাড়িতেও আমি বিভিন্ন সময় রাতে এই রকম পরিস্থিতির শিকার হয়েছি। তো ফার্স্ট আমি প্রথম যেদিন এই ঘটনাটা ফেস করি সেটা হচ্ছে, আমি মিরপুরের ধানক্ষেতের মোড় নামক একটা জায়গায় একটা বাসাতে ছিলাম। রোজার মাস ছিল, আমি বাসাতে একটু আম্মুর সাথে ঝগড়া হওয়াতে বন্ধু বান্ধবরা সবাই বাড়িতে চলে গেল, আমি ওই বার একটু পরে বাড়িতে যাই। তো রাতে আমি একাই বাসায় ছিলাম, একটা সময় রাত 2টা বা 2টার দিকে আমার একটু অস্বস্তি হচ্ছিল, গরম লাগছিল। তো আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে জাগার পর আমি আমার সামনেই রান্নাঘরের যে দরজাটা ছিল ওইখানটাতে আমি দেখতে পাই একটা উজ্জ্বল আলোর গোলা, বল টাইপের। তো আমি দেখে প্রথমে মনে করি এটা আমার চোখের ভুল, পরবর্তীতে আমি আবার একটু চোখ ডোলে নর্মালি ঘুম থেকে উঠে আমরা যেরকম করি আবার একটু খেয়াল করি, খেয়াল করার পরে দেখি যে না ওটা এখনো ওই জায়গায় ওইভাবেই আছে। তারপরে আমি একটু ভয় পাই, ভয় পেয়ে আমি চোখটা বন্ধ করি এবং মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। তো কেন জানি আবার কিছুক্ষণ পরেই আমি আবার কৌতূহলবশত চোখটা খুলি এবং চোখটা খোলার পরে দেখতে পাই যে ওটা আমার ঠিক মুখের সামনে চলে আসছে আলোটা, এবং মুখের সামনে থেকে স্টিল ওখানে মুখের সামনেই রয়ে গেছে। এটা দেখতে দেখতে জানালা দিয়ে আলোটা বেরিয়ে চলে যায়। আমি ভয়ে চোখটা সেদিন রাতে বন্ধ করি, এরপর আমি আর খোলার চেষ্টা করিনি, আর কৌতূহল বসতেও খোলার চেষ্টা করিনি। তো পরবর্তী দিন সকালে আমি ঘুম ভাঙে ঘুম ভেঙে সবকিছু নর্মালি বলার চেষ্টা করি এবং বাড়ি চলে আসি। এরপর বাড়ি চলে আসার পরে কোনো একটা সময় আমি সন্ধ্যার পরে মাগরিবে আজান হয়, মাগরিবে আজান হলে বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তো বলে রাখা ভালো যে আমার বাড়িটা একটু ফাঁকা বাড়ি টাইপের এবং ওঠার সময় একটু ঢালু আছে গেট, গেট দিয়ে ওঠার সময়। তো ওই গেটের কাছে আসার সময় আসার পরে আমি যখন গেট দিয়ে ঢুকব এই সময় মনে হচ্ছিল কেউ একজন আলতো করে আমার পিছন থেকে আমার চুলটা টেনে আমাকে ঢালু এমনভাবে টান দেয় যে আমি ঢালুটার উপর দিকে না গিয়ে নিচের দিকে নেমে আসি। তো আমি ব্যাপারটাকে মনে করি যে আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো, যাদের আমি বিদায় দিয়েছি ওরাই হয়তো কেউ চুপে চুপে এসে পিছন থেকে আমাকে হয়তো এভাবে চুলটা টান দিয়েছে। এটা আসলে ব্যথা দেওয়ার মতো কিছু ছিল না, খুবই আলতোভাবে জাস্ট টান দিয়েছে। তো আমি ঘুরে উঠি কেড়ে, তো ফ্রেন্ডরা আমরা যেভাবে যা বলি ওই রকম কিছু কথোপকথন বলে আমি পিছন দিকে তাকাই। পিছন দিকে তাকানোর পরে আমি আসলে ওখানে কাউকে পাই। আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড দুষ্টুমি করতেছে, আমি তাকে ধরার জন্য মোবাইলের লাইটটা জ্বালাই। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরে আমি ডানে বামে যে ধান ক্ষেতের জায়গাগুলো ছিল এবং ফাঁকা জায়গা ছিল ওখানে কোনো গাছপালা বা বাড়িঘর ছিল না, বেশ ফাঁকা ছিল। লাইট জ্বালালে আপাতত 100-200 গাছের ভিতরে কী আছে সব কিছু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমি লাইট দিই, বাট ওই সম্পূর্ণ এরিয়াটার কেউ ছিল না। তো আমি ব্যাপারটা আসলে ভয় পেয়েছি না মজা পেয়েছি আমি জানি না, আমি মুস্কি মুস্কি হাসতে হাসতে আমার দরজার সামনে আসি। ভিতরে আব্বা আম্মা ডাইনিং টেবিলে বসেছিল, আম্মা খাটে বসেছিল। তো ওনারা আমাকে, ওনারা কেবল নামাজ পড়ে উঠছে আর কি, মাগরিবের নামাজ পড়ে উঠছে। তো বলতেছে কি ব্যাপার হাসিস কি জন্য? তো আমি বাইরে থেকে আব্বাকে বলতেছি যে কি হইলো বুঝলাম না, বলতেছে কি হইলো, বললাম পিছন থেকে কেউ একজন চুলটা ধরে টান দিল এবং ভালোভাবেই টান দিল, আমি পিছনে নেমে যেতে বাধ্য হইলাম, তারপরে ঘুরে দেখি আর কেউ নেই। তো ওনারা তখন যেটা বললো যে আরে না এগুলো কিছু না, আর সারাদিন ঘুরিস বেড়াস, সারা রাত পিছিয়ে গেম খেলিস, রাতে ঘুম আসবে, আর এই জন্য এরকম মনে হচ্ছে। আসলে ওটা ছিল তাদের, আমি যাতে ভয় আরো বেশি না পাই সেজন্য একটা প্রচেষ্টা ছিল। তো যাই হোক, আব্বা অনেক দোয়া কালাম করে দিলেন ওই রাতে বাড়ি বন্ধ করার জন্য, আব্বা বিভিন্ন রকম দোয়া কালাম করলেন, পরে বললেন যে এখন আর কোনো সমস্যা হবে না। তো এরপরে কোনো একটা সময় আমি রাতে ঘুমিয়েছিলাম আমার আমার গ্রামের বাড়িতে সিরাজগঞ্জের বেলকুচিতে আমার বসা, ওখানে আমি ছিলাম ঘুমিয়েছিলাম। আমি ওই দিন আব্বা আম্মা যেহেতু বলে যে ওই তুই রাত জাগিস বেশি এই জন্যই তোর সাথে এরকম একটা ঘটনা হয়েছে, তো ওই দিন ওনাদের মানে শান্তির জন্য হোক আর ওনাদের দেখানোর জন্য হোক আমি একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি, হয়তো 11টা বা 11:30 হবে, ওদিন আর আমি গেম টেম খেলি না। তো ঘুমানোর পরে আমি রাত দুটা বা আড়াইটা হবে, আমি ঘুরে দেখিনি আসলে, ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, মনে হচ্ছিল কেউ আমাকে আমার নাম ধরে রাখছিল। তো বলে রাখা ভালো, আমি যে রুমে থাকি ওই রুমের পাশে একটা রুম, ওই রুমে আমার ছোট বোন থাকে নর্মালি, তো ওদিন ও ছিল না, ও পড়ালেখার সুবাদে সিরাজগঞ্জ ছিল, আর আব্বা আম্মা ছিল পাশের আরেকটা আমাদের ঘর আছে ওই ঘরে ছিল, আমার ঘরে আমি একাই ছিলাম। তো কেউ একজন আমি শুনলাম যে আমাকে ডাকছে, ডাকাটা আমি ভাবছি যে হয়তো ঘুম থেকে উঠছি, হয়তো ব্যাপারটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু একটু পরে আমি দেখি যে না, আমাকে সত্যি কেউ ডাকছে, আমার নাম ধরে রহমান বলে কেউ একজন নাকানি শুধু আমাকে ডাকছে। তারপরে আমি সকালবেলা উঠে আব্বা আমাকে বলি ব্যাপারটা যে হলো, তো তারা কোনো সলিউশন দিতে পারে। এরপর আমি ঢাকাতে ব্যাক করি, ঢাকাতে একটা বাসায় আমি মিরপুর বাড়িতে শিব ব্লকে একটা বাসায় ছিলাম, ওই বাসাতে এটা একটা ঘটনা। আমি
আমরা পরে ঘটনাতে আবার পরে যাব,
তো রাতে আমি শুয়েছিলাম, তো টেপ মনে হচ্ছিল যে বাথরুমের টেপটা খোলা, তো রাত্রে আমি খোলা ভেবে আমি গেলাম বন্ধ করে আসলাম, তো লাইটটা জ্বালানো ছিল বাথরুমের পাশে। আমি শোয়ার পরে শুনছিলাম একটা নুপুরের সাউন্ড আসছিল, তো সেই আলোতে আমি আমার ঘরের ভিতরে দেখলাম যে একটা প্রথমে একটা মহিলার শ্যাডো আসলো, দেন এটার পরে কিছুক্ষণ পরেই ওর সাথে আরেকটা ছোট বাচ্চার শ্যাডো চলে আসলো। ফাইনালি আমি ওই বাসাটা চেঞ্জ করার পরে একা একটা বাসা নেই, সেই বাসাতে রাতে যখন আমি একা থাকি একটা দেড়টার দিকে তাই শুনি, আমার ঘরে ঢোকার আগে রান্নাঘরের দরজা পার হয়ে আমার ঘরটাতে আসতে হয়, তো ওই ঘরটার ওই দরজাটা খুললে যে একটা সাউন্ড হয় সেই সাউন্ডটা প্রতিদিন প্রায় প্রতিদিন হতো, এবং কেউ একজন পাখির ঘরে হাঁটাহাঁটি করতো মাঝরাতে।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই উপভোগ করেছেন অনেক, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে আমরা কিছু SMS পড়ে নিই, এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকে লিখছেন, MD ডি মামুন মাহিয়া আমাদের লিখেছেন যে ঢাকা থেকে যে এক মান্থ পর আমরা শুনছি, ফিলিং হ্যাপি আফটার কামিং ব্যাক। এবং MD পি কে রনন আমাদের মিরপুর থেকে লিখেছেন, মিরপুর শেওড়াপাড়া থেকে লিখেছেন, আই লাভ বোথ অফ দেম অ্যান্ড অলসো আ রেগুলার লিসনার তিনি। এবং আশিক আমাদের লিখেছেন যে অনেকদিন পর তিনি আমাদের সাথে এসেছেন, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড তার কাছেও ভালো লাগছে। আমাদেরকে জুলি SMS করেছেন মুকিম বাজার থেকে যে ভালো লাগছে তার কাছে। স্বামী সিরাজগঞ্জ থেকে আমাদের লিখেছেন যে খুব খুশি হলাম যে আমাদের বেলকুচির ঘটনা হচ্ছে এখানে, এই জন্য। ভূতাফেম থেকে ভূতাফেম যমুনা আমাদের লিখেছেন, আশিক আমাদের সাথে আছেন ঘোড়াশাল থেকে, এছাড়াও সজীব বাগেরহাট থেকে আছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তাসরিফ আছেন আমাদের সাথে, যিনি মিরপুর 6 থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আপন আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি SH আব্রার হবিগঞ্জ থেকে, অনেক খুলনা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সুপ্ত ময়মন সিং থেকে, অভিজিৎ ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন ময়মন সিং থেকে, সৌদা ময়মন সিং থেকে আমাদের সাথে রয়েছেন, তাবা মণিপুর থেকে আমাদের সাথে রয়েছেন, আরাফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, নিশাদ ঈশ্বর থেকে আমাদের সাথে রয়েছেন, ফয়সাল এবং তার ওয়াইফ আনিকা আমাদের সাথে রয়েছেন, কানিজ আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে, চৈতি আমাদের সাথে রয়েছেন, জেরিন ময়মন সিং থেকে রয়েছেন, বা ময়মন সিং এর অনেক মানুষ, SP সোহেল লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, নুসরাত ফাতিমা বাসাবো ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, দিশা ময়মন সিং থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শ্রেয়ান খান ময়মন সিং থেকে, নাটোর থেকে রিদওয়ান রাকিব আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সোহেল পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে, MD আবু বাকর সিনেট থেকে আমাদের সাথে রয়েছেন, অভিজিৎ ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, আবারও তিনি লিখেছেন, আরাফ আমাদের সাথে রয়েছেন উত্তরা থেকে, মেহেদি আমাদের সাথে রয়েছেন চট্টগ্রাম থেকে, ইসমাইল রয়েছেন তানোর থেকে। তো যাই হোক, যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি বাকিটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, চলে যাই আবার আমার আর একটি ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব।
অসংখ্য ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ হাদি সোহাগ, আরো একবার আপনাদেরকে আর একটা ঘটনা শোনাবো এসটিএমি সাভার থেকে। আর আমার বন্ধু ফাইন্দিন ইমরান, ওকে খুব ধন্যবাদ, ও আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করেছে রিপোর্টিতে। তো যাই হোক, আমি আমার স্টোরিটাতে চলে যাচ্ছি।
আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমার নিজের নানুর সাথে ঘটা ঘটনা। এটা হচ্ছে অলমোস্ট 40 বছর আগের ঘটনা। তো তখন এই ভূত প্রেত বা জিন যেটাই বলি, আমরা তো অবশ্যই জিন বিশ্বাস করি, তো সেটা তখন এইগুলোর স্বর্ণযুগ ছিল বলা যায়। তো তখনকার একটা ঘটনা আমি বলছি। তো আমার নানু যখন বিয়ে হয়, নানু আর নানার, তো তাদের বৈবাহিক জীবনের ফার্স্ট অ্যাবাউট 5 to 6 years আমার নানু কিছুতেই কেন জানি কনসেপ্ট করতে পারছিলেন না, মানে বাচ্চা পেটে আসলেই সেটা যেভাবেই হোক মিসকারেজ হয়ে যাচ্ছিল। তো এটা কেন হচ্ছে এটা ঠিক ওনারা ধরতে পারছিলেন না, আর তখন তো এতটা চিকিৎসা এতটা উন্নত ছিল না। তো ওই গ্রামের যারা উজ্জাত বা কবিরাজ এরা যারা ছিলেন, তো তারা বললেন যে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে কিছু ওষুধ দিচ্ছি হয়তো বা এটা ঠিক হয়ে যাবে, আর কিছু কিছু প্র্যাকটিস দিচ্ছি, এটা নিয়মিত করবেন হয়তো বা এই প্রবলেমটা হবে না। তো আমার নানু তখন বেশ সিরিয়াস এই বিষয়টাতে যে কিভাবে এটা এই প্রবলেমটাকে মোকাবিলা করা যায়। তো এক সময় আমার নানু তাকে বলা হলো যে আপনি যখন আপনার পেটে ঠিক বাচ্চাটা আসবে তখন আপনি দয়া করে এই আপনার যে স্বামীর বাড়ি অর্থাৎ যে শ্বশুর বাড়ি এখান থেকে আপনি দয়া করে বের হবেন না, এই বাড়িটা আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি, ওটা বন্ধ বলে উঝারা এসে করে দেন। তো তারা এটা এই বাড়িটাকে বন্ধ করে। তো যার ফলে আমার নানু তখন বেশ সিরিয়াস হয় বিষয়টা নিয়ে, এবং তিনি আলহামদুলিল্লাহ প্রথম সন্তান কনসেপ্ট করলেন এবং ডেলিভারি ফাইনালি হলো, আমার বড় খালা তিনি পৃথিবীতে আসলেন। তো এরপরে আমার আম্মু হয়, ওনারা মোট 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। তো থার্ড যে আমার মামাটা হওয়ার কথা ছিল, তিনি যখন আমার নানুর পেটে আসে তো তখন একটা খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যায় যে আমার নানু তাকে বলা হয়েছিল ঘরের বাইরে না যেতে, তিনি সেভাবেই চলছিলেন, খুব কষ্ট হচ্ছিল যদিও তিনি সব প্রয়োজন ঘরেই সারতেন বেশিরভাগ যতটুকু পারা যায় এবং ঘরে খুব দ্রুত চলে আসতেন। তো তারপরে একদিন যেটা হয়, খুবই গভীর রাত, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝড়, সেই সাথে শিলা বৃষ্টি, খুব বিদঘুটে একটা অবস্থা। তো আমার নানু এবং নানা এটা একটা জিনিস খেয়াল করে যে তাদের ঘরের বাইরে কেউ একজন আছে, মানে বৃষ্টি হলে সাধারণত যেটা হয় আর কি, মানুষজন আশ্রয় নেয় কোনো একটা ছাউনি দেখলে বা কিছু একটা এরকম মাথার উপর পেলে সেখানে চলে আসে। তো সেই একটা পরিস্থিতি হয় তখন যে কিছু মানুষ, দুজন মানুষ তখন আমার সেই নানু বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ায়, উপরে যেহেতু টিনের ছাউনি আছে একটু বৃষ্টির থেকে, কিন্তু এক সময় তারা নক করে আমার নানু সেই ঘরে। তো নানা জিজ্ঞেস করে কে, তো তখন তারা আওয়াজ দেয় যে আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, প্রথম প্রথম আমরা যখন এখানে আসলাম আপনার এই ছাউনির নিচে বারান্দাতে, তো তখন বৃষ্টিটা ওই রকম তুখর বৃষ্টি ছিল না, তো এখন তো আমরা ভিজেই যাচ্ছি, একটু কি আমরা ঘরের ভিতর ঢুকতে পারি? তো নানা সাত পাঁচ না ভেবে অবশ্যই বললেন যে অবশ্যই আসতে পারেন, আর এত রাতে কাউকে অতিথি হিসাবে বরণ করে নেয়া এটা আজকের সমাজে যদিও ইম্পসিবল এটা, কিন্তু তখন এটা পসিবল ছিল, কারণ তখনকার মানুষজন এত খারাপ ছিল না, রাতে অন্তত চুরি ডাকাতি করতে আসবে এরকম পরিস্থিতি তখন ছিল না, মানুষজন ভালো ছিল। তো নানু যদিও অ্যাজ ইউজুয়াল মহিলা মানুষ, তিনি অনেক কিছু ভাবলেন যে না এত রাতে দরজা খোলার দরকার নেই, আবার কি না কি হয়। তো নানা বললেন আরে মানুষের বিপদাবোধ হতে পারে, আমাদেরও তো হতে পারে। তো তিনি দরজা খুলেই দিলেন, ইভেনচুয়ালি তিনি দরজা খুলে দিলেন, খুলে দেওয়ার পরে দেখলেন যে দম্পতি টাইপের এরকম একজন পুরুষ একজন মহিলা, তো তারা সেখানে দাঁড়িয়ে বেশ বয়স্ক, এবং তাদেরকে দেখে যেটা মনে হচ্ছিল যে আমরা যেটা সাধারণত শুনি যে ভৌতিক কোনো কিছু ঘটলে
সাদা কাপড়
এরকম কিছু নিয়ে আসে এবং ফর্মাল ড্রেস একদম কেতা দুরস্ত পুরুষ পোশাক, সেরকম না, মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কেবলই চাষবাস করে আসলেন বা কোথাও গিয়েছিলেন এরকম টাইপের আর কি, মানে একদম সিম্পল তারা ছিল একদম। তো নানা বললেন যে আসেন ভিতরে, আসেন ভিতরে, আসেন বসেন বসেন। তো তখন আমার নানু তো তাদের সামনে আসেনি, তো মামাকে নিয়ে তিনি পাশের ঘরেই শুয়েছিলেন, ঘরটা বেশ দূরেও ছিল। মানে অপ্রীতিকর কোনো ঘটনা যে ঘটতে পারে এটা তারা কিছুতেই প্রেডিক্ট করতে পারেন নাই। তো এক সময় ওই মেহমান যারা আসলেন ঘরে ওদের সাথে নানা বিভিন্ন প্রকারের কথা বলছিলেন, কি ব্যাপারে এত রাতে কোথা থেকে আপনারা আসছেন, কোথায় যাচ্ছেন, এগুলো আর কি। তো নানু মামাকে নিয়ে পাশের ঘরেই ছিলেন এবং বেশ দূরেই ছিলেন, ওই ঘরটা বেশ দূরেই ছিল, আর উনি বসেছিলেন হচ্ছে বসার ঘরে। তো এরকম কিছুক্ষণ ঘটনা মানে এই তাদের এই কনভারসেশন চলতে চলতে এক সময় এই ওই দুজন অতিথি তারা বলেই বসে যে আমরা এখন চলেই যাই, কতক্ষণ এবার থাকবো এখানে, আর বৃষ্টি তো থামছে না, আমাদের তো বাড়িও ফিরতে হবে। তো নানা বললেন যে না, সে কি করে হয়, আপনারা বসেন, আজকের রাত না হয় এখানে থেকেই যান। তো তারা বলে না সেটা হয় না, আমরা চলেই যাই। তো নানা নানুকে ডাক দিলেন যে এই যে চলে যাচ্ছে ওনারা, তুমি কিছু দেখা করবে কিনা বা এরকম কিছু বলবে কিনা। দুজন মানুষ আসলেন, তো নানু এসে বলে যে আপনারা থেকে গেলেই পারতেন। প্রথমে যদিও তিনি একটু ভয় পাচ্ছিলেন, পরে বুঝলেন যে না, এরা একদমই গ্রামের মানুষ, একদমই
ইহ মানুষ,
ইহ মানুষ, একদম নেহাত বিপদে পড়েই আমাদের ঘরে আসছেন। তো নানু তখন বলে যে আপনারা থেকে গেলে পারতেন, তারা আলটিমেটলি চলেই গেল। তো চলে যাওয়ার পরে যেটা হয় যে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু ডেফিনেটলি তাদের জন্য এটা খুব পেইনফুল ছিল, কারণ তারা যখন মেহমানদেরকে বিদায় দিয়ে তারা যখন আমার মামার কাছে ফিরে যায়, মামা তখন হয়তো বা 6-7 মাসের একটা বেবি বাচ্চা একটা মানুষ, তো সে ঘুমিয়েছিল ওই সময়টা। তো নানু এবং নানা গিয়ে যখন গিয়ে দেখে যে মামা তো শুয়ে আছে অবশ্যই, কিন্তু কিন্তু মামা ওয়াজ ডেড, মানে ফাইনালি হি ওয়াজ কিলড, কারণ এই মানে সে ওই রকম নিঃশ্বাস নিচ্ছে না, নাকের কাছে হাত নিয়ে দেখা গেল এবং তাকে একটু নাড়াচাড়া দিলেই যেখানে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, সে সেরকম কোনো রেসপন্ড করছে না। তো যার ফলে তারা নিশ্চিত হলেন যে মামা আর নেই। তো এখন এটা কেন হলো, পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক পার্সোনালিটি যারা আছেন তাদেরকে এটা ইনফর্ম করা হলো কাল রাতে আমাদের এরকম ঘটনা হলো। তারা যেটা বললো যে তোমরা যথেষ্ট পরিমাণ কনসিয়াস ছিলা এই বিষয়টাতে, যে তোমার স্ত্রী অর্থাৎ আমার নানি ঘর থেকে তো বের হচ্ছিল না, তো ঘর থেকে যেহেতু সে বের হচ্ছিল না, ওরা কোনো ক্ষতিও করতে পারেনি, মানে জিন যেগুলো আমরা বলি আর কি, ক্ষতিকারক জিন, ভালো জিনও আছে বদ জিনও আছে, তো ওরা ক্ষতি করতে পারতো না, কোনো একটা অজুহাতে তারা তোমাদের ঘরে আসে। এবং সেই দিনের যে দুজন অতিথি, তারা কখনোই অতিথি ছিল না, তারা ছিল একদম স্রেফ মানুষরূপী কিছু দুজন জিন, এবং তারা এসে যখন তোমাদের ঘরে প্রবেশ করে তারা তোমার সেই বাচ্চাটিকে মেরে ফেলতে তারা সক্ষম হয়, এবং তাদের পাওয়ারফুল মানে তাদের পাওয়ারটা এত মানে শক্তিশালী পাওয়ার ছিল রাসেল ভাই, যেটা মামা তাদের সাথে দেখাই হয়নি। মামা ছোট বাচ্চা, সে অন্য ঘরে শুয়ে আছে, তারা শুধুমাত্র এই ঘরে আসলো, এসে বসলো, মামার সাথে তাদের কোনো মিটই হয়নি। তারপরেও তারা কি এমন করলো, জাদু বলেন বা যেটাই করেন আধ্যাত্মিকভাবে, তো মামাকে তারা যেভাবেই হোক মেরে ফেলতে সক্ষম হয়। তো ফাইনালি এটা খুবই একটা কষ্টদায়ক একটা ঘটনা ছিল। তো নানু আমাকে ঘটনাটি বলেছে, তো নানু একদিন পর অবশ্যই কষ্টটা ভুলে গিয়েছে, বাট তিনি যখন এই ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে, আমি দেখতে পেলাম যে তিনি বেশ খুবই
কষ্ট পাওয়ার মতো
একটা ঘটনা,
কষ্ট পাওয়ার মতো একটা।
তো এই ছিল আমার সেকেন্ড স্টোরি, আমি এখন শেষ করছি, যদি আমি সুযোগ পাই হয়তো বা আমি আরো বলতে পারবো। আসিফ ভাই থ্যাংক ইউ,
ধন্যবাদ আপনাকে। এবং আসলে এই ব্যাপারটা খুব অদ্ভুত যে উনি যেটা বলছিলেন যে একটা দুজন মানুষ, একজন একজন মহিলা এবং একজন পুরুষ এসে দাঁড়ালেন, এবং তারা একদম স্বাভাবিক পোশাকে, মানে যেভাবে আমরা শুনি যে সাদা কাফনের কাপড় পরে কেউ দাঁড়ায় বা সাদা পাঞ্জাবি বা জামা পরে আসে, সেটাও হয়তো মানে সেগুলো হয়তো সত্যি, কিন্তু এত নর্মাল ছিল যে যে কোনো মানুষের পক্ষে ধোকা খেয়ে যাওয়া সম্ভব, যে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসার পথে বা বিভিন্ন জায়গায় ওঠা বসার পথ সময় আমরা কত মানুষের সাথে আমাদের দেখা হয় এবং কত মানুষকে আমরা খুব স্বাভাবিকভাবেই হয়তো নিচ্ছি, আমাদের মতোই পোশাক আশাক পরা মানুষ, কিন্তু আসলে কে বলতে পারে যে সে মানুষ কিনা নাকি অন্য কিছু, এটা কিন্তু বলা সম্ভব না। এবং আমরা সেদিন ওনার নানু খুব সহজভাবেই খুব সহজ সরল মানুষ মনে করেই দুজনকে কিন্তু বাসায় থেকে যাবারও আমন্ত্রণ জানিয়েছিলেন যে আজকে ঝড় বৃষ্টি রাত্রে কিভাবে যাবেন, এখানে থেকে যান, এতটাই বিশ্বাস করেছিলেন তাদেরকে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি হলো। তো আমরা খুব মানে এটা বিশ্বাস অবিশ্বাস পুরোপুরি আপনার ব্যাপার, কিন্তু এই যে ঘটনাগুলো যখন বলেন, মানুষ নিজের জীবনের ঘটনা যখন বলেন এবং মানুষ যখন নিজের আত্মীয় স্বজন এবং নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন, তখন মনে হয় যে আসলেই সব কিছুকে যতটা স্বাভাবিক ভাবি ততটা স্বাভাবিক হয়তো না, হয়তো আবার সব কিছু অতটা অস্বাভাবিকও না, ব্যাপারটা এরকম মানে এরকমই অনেকটা। যাই হোক, আসলে যেদিন একদম পুরোপুরি মানে শেষ ঘটে যায় বা পরিণতি ঘটে যায় সেদিনই আমরা বুঝতে পারি যে এটা কী ছিল। তার আগে পর্যন্ত আমাদের কাছে সব কিছুই খুব স্বাভাবিকই মনে হয়, অস্বাভাবিক মনে হয় কোনো দুর্ঘটনা ঘটলে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে জান্নাতুল ফেরদৌস আমাদের এখানে কমেন্ট করেছেন www.facebook.com/verydotfoodti। নাফিসা আনিকা আমাদের সাথে রয়েছেন বাগেরহাট থেকে, এখানে লিখেছেন তিনি। এছাড়া আমাদের জুবায়ের রহমান পাটগ্রাম লালমন্ডিহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন কবির রানা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন। এবং আমাদের সাথে রয়েছেন ফারিহা জাহান, এবং আমাদের সাথে রয়েছেন মানিক পণ্ডিত। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রূপন্তী লস্কর। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাকিব মুসা। এছাড়াও নীলিমা আক্তার আমাদের সাথে রয়েছেন, রাজকন্যা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বিপ্লব। এছাড়া আব্দুল আজিজ মারওয়া সহ আরও অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের যে ভূতফেমের পেজ সেখানেও দেখতে পাচ্ছি যে জাহিদ আমাদের সাথে রয়েছেন, তারপর আমাদের সাথে রয়েছেন জুসিন্তা জিনিয়া মাহি। এছাড়াও এমডি রাহুল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন কবিতা আফরিন। এছাড়াও এমডি আসিফ হুসাইন আলী আমাদের সাথে রয়েছেন, ফজলে রাব্বি ভুঁইয়া আমাদের সাথে রয়েছেন, এছাড়াও সোয়েল সফল আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফারহানা ফারুক মিতু সহ আরও অনেকে। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutafam.rasel এবং www.facebook.com/radio.foodti এই দুটো অ্যাড্রেসে। আর যদি SMS করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরও একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
Bhoot FM. The night comes alive with drumming form.
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় 12:57, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমার কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি পড়তে চাই, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার আগে আমি কিছু SMS পড়ে ফেলি। আমাদের নুরুল হুদা লিখেছেন খাগড়াছড়ি থেকে, এটা তার ফার্স্ট SMS। থ্যাংক ইউ আপনার প্রথম SMS এর জন্য, অনেক অনেক ধন্যবাদ, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। হৃদয় আমাদের সাথে রাজেন্দ্রপুর থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়াও মুনিয়া আমাদের সাথে রয়েছেন, এছাড়াও রয়েছেন নাহিন যশোর থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সাদ্দাম কুমিল্লা থেকে, জয়ন্ত গাজীপুর থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন HP তুহিন, এছাড়াও আমাদের সাথে রয়েছেন মালিয়াত, এছাড়াও রিমিন আজিমপুর থেকে আমাদের সাথে রয়েছেন, সামিউল আমাদের সাথে রয়েছেন, সৈকত আমাদের সাথে রয়েছেন, মাইশা আমাদের সাথে রয়েছেন, সোহেল রানা আমাদের সাথে রয়েছেন, ইরা নিশি এবং বাঁধন তৃষা তিতলি সবাই আমাদের সাথে রয়েছেন ময়মনসিং থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন সমীর সহ আরও অনেকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক মানে ভালো লাগবে, আনন্দ দিবে অনেক, আশা করছি সেরকমই একটা কিছু। চলুন যাই ঘটনাটা শুনে আসি। আমাদের সাথে যে ঘটনাটি লিখছেন তার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন, এবং তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সবসময় ভালো দলের রাসেল ভাই, আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই পাঠিয়ে দিলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। রাসেল ভাই, আমার জীবনে ছোটোখাটো অনেক ঘটনাই আছে, কিন্তু আমি কখনো ভয় পাইনি, তবে এবার অনেক ভয় পেয়েছি। অনেকে বলে আমি তুলার আসি, তাই এত ঘটনা আমার সাথে ঘটে। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং যেটা হচ্ছে মানে কোনোদিন না ভোলার মতো একটা রাত, গত বছরের মে মাস। এবং তিনি যেভাবে লিখছেন, আমার নানার মৃত্যুবার্ষিকী কিশোরগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে রওনা দেই, তবে সেবার প্রথম একা জার্নি করি। সন্ধ্যা 6:30 11 সিন্ধু ট্রেন কিশোরগঞ্জে পৌঁছয় 11:00। ট্রেনে থাকতেই ছোট মামা ফোন দিয়ে বলেন উনি আমাকে রিসিভ করতে আসবেন। মামা বললেন উনি বাইক নিয়ে আসছেন। আমি ফোনে জিজ্ঞেস করলাম বাইক কার, মামা বললেন মামার বন্ধু। ভালো কথা। আমি 11:00 কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছে তাকে খুঁজতে লাগলাম, খুব তাড়াতাড়ি পেয়েও গেলাম। আশেপাশে জনমানব শূন্য, মামা দেখলাম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম ভালো আছো, কি হয়েছে? মামা আমার কথার কোনো উত্তর দিলেন না। মামার সাথে বাইক নেই আমি লক্ষ্য করলাম। আমি ভাবলাম হয়তোবা বাইক নিয়ে কোনো ঝামেলা হয়েছে তাই রেগে আছেন। কোনো কথা না বলে মামার সাথে অটোরিকশায় উঠলাম, আমিও উঠলাম। গরমের দিনে খুব শীত লাগছিল। কিছু দূর যাওয়ার পর আমি অনুভব করলাম অটো খুবই নিখুঁতভাবে কোনো সারা শব্দ ছাড়াই চলছে, অথচ রাস্তায় অনেক ভাঙা ছিল। আমি বিষয়টি পাত্তা দিলাম না। কিছুক্ষণ পর একটা ফোন আসলো। আমি ওই মুহূর্তটির কথা কখনোই ভুলব না। ফোনে আমার মামার গলার আওয়াজ ভেসে আসলো। ফোনে আমার মামা আমাকে জিজ্ঞেস করছেন তুমি কোথায়, কখন থেকে দাঁড়িয়ে আছি। আমার শরীর ঠান্ডা হয়ে এলো। তাহলে আমার পাশে যিনি বসে আছেন তিনি কে? আমি পাশে তাকানোর সাহসও পাচ্ছিলাম না, মনে হচ্ছিল এখনই কেঁদে ফেলব। আমি ফোনে কি উত্তর দিব বুঝে উঠতে পারছিলাম না। বললাম আমি রওনা দিয়েছি, বলে ফোনটা কেটে দিলাম। অনেকবার মামা ফোন ছিল কিন্তু আমি রিসিভ করিনি। প্রায় আধা ঘন্টা অটো থাকার পর বাসার সামনে পৌঁছালাম। এবার বাসার সামনে রাস্তায় এসে অটো থামলো। আমার পাশে বসে থাকা মানুষটি বাড়ির দিকে হাঁটা ধরল, আমিও হাঁটতে লাগলাম। ঘরের ঠিক সামনে এসে একটা দৌড় দেই আর চিৎকার দিয়ে দরজার সামনে এসে পড়ে সেন্সলেস হয়ে যাই। সকালে উঠে জানতে পারি আমি একা দরজার সামনে পড়েছিলাম আর মামা স্টেশন থেকে আসার পথে বাইক অ্যাক্সিডেন্ট করেন, অনেক আহত হন। সেদিন আমি কিভাবে কার সাথে বাড়ি আসলাম আমি আজও জানি না। উল্লেখ্য যে নানার মৃত্যুবার্ষিকীর অ্যারেঞ্জমেন্ট আমাকেই করতে হয়েছিল, বিশেষ করে ফকির মিসকিনের খাওয়ানোর দায়িত্ব ইত্যাদি। আমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে অ্যারেঞ্জমেন্ট, তারপরে হচ্ছে সবাইকে খাবার সার্ভ করা, এগুলো হতো না। আল্লাহর কাছে শুক্রিয়া এই যে মানে তিনি বেঁচে গেছেন এবং বলেছেন যে, তারপর লিখছেন যে আমার এই হচ্ছে আমার ঘটনা, সময় পেলেন তাহলে আরও ঘটনা পাঠাবো আসল ভাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো এবং আশা করছি যে আপনি আমাদেরকে আরও কিছু ঘটনা দিয়ে এইভাবেই আমাদেরকে আনন্দ দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আবারও প্রথম অতিথির কাছে। তার কাছে একটা আরও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনে আসবো। আপনার নামটা প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
ধন্যবাদ আসল ভাই, আমি সোহাগ আবাদ সাভার থেকে। আমার এবারকার ঘটনাটা বেশ একটু আরেকটু অদ্ভুত ধরনের ঘটনা। এটা এটার প্লটটা হচ্ছে আমরা ঈদে সাধারণত অন্য সবার মতোই গ্রামে একত্র হই, আমরা খালাতো ভাইয়েরা কাজিন দাদারা আছি আমরা, এবং হই হলো সাধারণত হয়। তো আমরা একবার এরকম বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমরা যখন আমরা সাধারণত নানু বাড়িতে উঠি, তো তখন আবার অন্যান্য আত্মীয় স্বজনও ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অঞ্চলে, এই গ্রামেই হয়তো কয়েকটা গ্রাম পর বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেখানেও আমরা যাই, সেখানেও আমাদের প্রচুর আত্মীয় স্বজন থাকে। তো কিন্তু একটা বাড়িতে গিয়ে আমরা বেশ মজা পাই, ছোটোর থেকেই সেখানে যাচ্ছি, তো এখনও অবশ্য যাওয়া হয় না। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দাদাবাড়ি। তো সেখানে আমিও গিয়েছিলাম এবং সেখানে আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমিও একজন হতে পারতাম, কিন্তু আমি খুবই ফর্চুনেট যে আমি ওই দলটাতে ছিলাম না। সেটার কারণ হচ্ছে আমরা যখন ব্যাক করি ওরা বারবার বলছিল যে আজকের রাত্রের থেকে যাও, তোমরা শহরের ছেলে পেলে আবার কি না কি দেখবে, হয়তো কোনো সমস্যা হতে পারে। আর গ্রামে এগুলো প্রচুর থাকে, এই অশরীরী অস্তিত্বগুলো বা বিভিন্নভাবে ভয় দেখায়। তা আমরা সেটা শুনলাম না, অঞ্চলটাও খুব বিদ্যুৎ পর্যন্ত নেই, তো সেখানে স্টে করা আসলে ওরকমভাবে সম্ভব না। তো যাই হোক আমরা ফাইনালি চলে আসি এবং একটা ভ্যানও পাই, ভ্যানটা ঠিক করে দেয় ওনারাই, ওই বাড়ির লোকজনরাই। তো কয়েকটা গ্রাম ক্রস করার পর আমার নিজের যে দাদাবাড়ি আমি সেখানে থেকে যাই। তো থেকে যাওয়ার ফলেই আমি সেই যে ঘটনাটা আমি সেটা ফেস করি না, আলহামদুলিল্লাহ আমি সেজন্য খুবই ভাগ্যবান।
তো তখন আমি যখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই আমার দাদা বাড়ি, তো তারা তো আমার ওই খালাতো ভাইয়েরা অলমোস্ট তিনজন ছিল ওই ভ্যানটাতে, তো তারা যথেষ্ট চলে গেল। তো গিয়ে বললাম যে তোরা গিয়ে ফোন টোন দিস, আমি আমার দাদা বাড়ি চলে যাবো। ওরা চলে গেলো। তো ওরা যেটা বললো এরপর থেকে, যেটা আমি ছিলাম না, ওদের মুখে শোনা যে ও আমার এক খালাতো ভাই, ও বললো যে আমরা যাচ্ছিলাম এবং ভ্যানওয়ালার সাথেও আমাদের অনেক ধরনের কথা হচ্ছিল। উনি বেশ রসিক গ্রামের মানুষ, বিভিন্ন ধরনের গান গাচ্ছিলেন, ভয়া গান, বিভিন্ন গ্রামের যে সমস্ত গান হয় ঐতিহ্যবাহী সেগুলো তিনি গাচ্ছিলেন। তো এক সময় আমরা একটা রোড ক্রস করছিলাম গ্রামের মেঠোপথে, যদিও বেশ অন্ধকার কিন্তু খুব মোটা হরফে লেখা একটা সাইনবোর্ড যেটা চোখে পড়বে যত অন্ধকারই হোক, আর বিশেষ করে লাল অক্ষরে লেখা তো সেটা একটু ফোকাস বেশি করছিল। তো সেখানে বেশ বড় অক্ষরে লেখা আছে নিষিদ্ধ ঘর, ওই ঘরটাতে একটা টিনের ঘর, খুব ছোট। তো ওরা বেশ একটু প্রথমে হাসে যে আসলে নিষিদ্ধ ঘর বলতে আমাদের সমাজে
সাইনবোর্ডে লেখা ছিল,
সাইনবোর্ডে
নিজের চোখে দেখেছেন?
আমি তো ছিলাম না।
আচ্ছা,
আমি তো ওই ঘটনাতে ছিলাম না, আমি তো নেমে পড়লাম আগে, একটা গ্রাম আগে আমার দাদা বাড়ি সেখানে। ওরা ওরা বললো আর কি যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা গ্রামের ঘর, সেখানে লেখা আছে নিষিদ্ধ ঘর। তো নিষিদ্ধ ঘর বলতে আসলে আমাদের সমাজে একটু অন্যভাবে মিন করা হয়, কিন্তু ওইখানে আসলে গ্রামবাসী ওইটা মিন করে না, এটা হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি
পরে বলবেন,
পরে আসছে, সেটা আমি আসছি ওখানে। তো ওই যে ভ্যানওয়ালা, উনি বিভিন্ন মানে ওনার এই গানের অত্যাচারেই বরং আমার খালাতো ভাইরা বেশ মানে বিরক্ত হচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে গানটা থামিয়ে দিল, মানে কোনো কথাই সে বলছে না। আর এরা এদিকে ভ্যানে বসে বসে এই টিটকারি মূলক যে কথাগুলো দেখি রে নিষিদ্ধ ঘর, বা এই একসময় জিজ্ঞেস করে কি ভ্যানওয়ালা ভাই এটা কি আসলে নিষিদ্ধ ঘর কেন, বা এটা কেন, এটা আপনার তো এই গ্রামেরই। তো তখন তিনি গ্রামের ভাষাই নাকি বললেন যে ভাইজানরা এগুলো বাদ দেন তো, এগুলো ভালো জিনিস না, এগুলো এই আলোচনা বাদ দেন, এগুলো এখানে ঘটনা আছে, তাড়াতাড়ি দোয়া করেন যেন এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা পার হইতে পারি, এরকম উনি ওনার ভাষায় বললেন। তো এরকম কিছু দূর যাওয়ার পরে প্রায় ওনাদের মানে ওদের যে ডেস্টিনেশন প্রায় পৌঁছে গিয়েছিল, তার একটু আগে হঠাৎ করে দেখে যে তাদের যে ভ্যানওয়ালা সে তো চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা নোটিস করলো যে ভ্যানওয়ালার মাথা থেকে একদম প্রায় কোমর পর্যন্ত চুল নেমে এসেছে, মানে একদম সুশ্রী মেয়েদের যে চুল থাকে, মানে মনে হচ্ছে সেটা একটা মহিলা।
আচ্ছা,
তো সে তো মহিলা ছিল না,
মহিলা ছিল,
পুরুষ ছিল, ডেফিনেটলি সে ধ্যান চলে,
অদ্ভুত ব্যাপার,
খুবই অদ্ভুত ব্যাপার। তো তারা যেটা বললো যে এটা কি, মানে ওরা যে বলবে যে এটা কি বা এটা কেন হচ্ছে, এটাও তো বলার সাহস থাকার কথা,
সাহস থাকার কথা না, একটা মানুষ চোখের সামনে বদলে যাচ্ছে,
বদলে যাচ্ছে, এবং সে ইভেন্টুয়ালি সে একটা মহিলাই হয়ে গেল। তো মহিলা হওয়ার পরে এখন আর কিছু ডিসকাস করার কোনো প্রশ্নই আসে না, যেটা কি এটা যে সুপারন্যাচারাল কিছু হচ্ছে,
স্বাভাবিক কিছু ঘটছে,
সেটা বুঝাই দিতে পারছে, এটা সবাই বুঝতে পারবে। তো এখন ওদের যে ভাষ্য শুনলে হাসি পায়, কিন্তু ওদের জন্য হাস্যকর ছিল না। ওরা বলে যে কে কোন দিকে আমরা জানি না, আমি একদিকে আর অন্যরা অন্যদিকে, কিসের ভ্যান আর কিসের ভ্যান ভ্যান চালক আমরা কিছু জানি না, পরে আমরা যার যার মতো আলাদা হয়ে যাই। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে ওই ওদের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় একটা তাল গাছের উপরে, এটাই হচ্ছে একটু বেশি অদ্ভুত। আর বাকিরা ওই গ্রামের মেঠোপথের পাশে সাধারণত যে ধান ক্ষেত থাকে, বিভিন্ন ক্ষেত থাকে, ওখানে করেছিল তারা। আর তাল গাছের উপরে যে ছিল সে বেশ ইনজোর ছিল, কিভাবে গিয়েছিল এটা আমরা বুঝতেই পারছি, পরবর্তীতে ওদেরকে গ্রামবাসী জিজ্ঞেস করলো আর তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে এরা শহরের ছেলে, কি হয়েছিল তোমাদের, বললো যে একজন শুধু ভাগ্য ভালো বলতে পেরেছিল যে আমাদের এই ঘটনা। পরে ফাইনালি গ্রামবাসী যেটা তাদেরকে ইনফর্ম করলো যে ওই ঘরটাতে, তাও তো অনেকদিন আগের কথা, সেই 90s এর ঘটনা এটা, একটা মেয়ে বেশ মানে নির্যাতিত হয়েছিল যেভাবেই হোক কিছু মানুষের দ্বারা, তো সেই অপমানটা সে সহ্য করতে পারছিল না। তো ফাইনালি সে ডিসাইড করে যে সে আত্মহত্যা করতে চায়, কাজটা যদিও গর্হিত কাজ, তারপরে সে ফাইনালি সেটা করে। এবং করার ফলে এবং সে এটা এক্সিকিউট করে ওই ঘরেই।
আচ্ছা,
যে ঘরটাতে পরবর্তীতে মানুষ যে ভেঙে ফেলবে সেই সাহসটাও কেউ করে নাই, কারণ এখানে একটা জিনিস আমি না বললি না, ওই ঘরটা যেই ভেঙে ফেলতে চেয়েছে পরবর্তীতে ওই গ্রামে তার লাশ পাওয়া গেছে, এবং এমন লাশ যে সেই লাশটা কোনো মানুষ নিহত মানুষ বন্ডেড ছিল না, মানে একদম দেহ তার সব ঠিকঠাক আছে,
কিছু হয়নি,
কিছু হয়নি, সে এমনি মারা গেছে। এটা হওয়ার কথা না, যদিও মানুষ যে কোনো ভাবে মরতে পারে যে কোনো বয়সে,
এই ঘর ভাঙার সাথে এই ব্যাপারটা,
এই এই পরামর্শটা দিয়েছে যে এরকম একটা ঘর ভেঙে ফেলা হোক, সে পরের দিন না হলেও কিছুদিন পর তার অস্বাভাবিক মৃত্যু গ্রামবাসী দেখেছে, বেশ সবাই এটা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। তো তো আমার সেই খালাতো ভাইদেরকে ইনফর্ম করা হলো যে এই ঘরটা এরকমই একটা অভিশপ্ত ঘর, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই ঘরটা প্রশ্ন আসতে পারে যেটা ভেঙে ফেলা হয় না কেন, এই হচ্ছে কারণ।
কারণ
রাসেল ভাই, আমার মনে হয় সেটা ঘরটা এখনো থাকতে পারে, আমি জানি না, অনেকদিন সেই গ্রামে যাওয়াও হয় না, তবে ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, মানে একটা ছোট্ট ঘটনা জানিয়ে দিচ্ছি, সরি বিরতি না, ঘটনার আগে আরো একটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাই, আর সেটি হচ্ছে যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে, আজই খোঁজ করুন, এবং বিক রেজার মানে হচ্ছে পরিচ্ছন্ন শরীর পবিত্র মন। যাই হোক, আমার মনে হয় যে ঘটনা আপনারা জানতে পারলেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী যে ঘটনাটি সেটি আমাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনাদেরকে।
হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। আমার নাম উজ্জ্বল আচার্যী, আমি ইন্ডিয়াতে থাকি, ইন্ডিয়ার আসামের গুয়াহাটিতে আমার বাড়ি। আমি জাস্ট আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম ইন বিএসসি। তো আমি সরাসরি আমার ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আর আমার সাথে ঘটেছে আজকের থেকে 3 বছর আগে, যখন আমার জেঠু জীবিত ছিলেন। এখন বর্তমান আমার জেঠু জীবিত নেই, বাট আমি ছোটো থেকে মাছ ধরতে খুবই বেশি ভালোবাসতাম। আমি প্রত্যেক সানডেতে আমার জেঠুর সাথে মাছ ধরতে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা একটা জায়গা আছে দীপর বিল নামে, সেটা খুবই একটা সুন্দর ফিশিং স্পট, খুবই সুন্দর জায়গা। সেখান থেকে রোজ মার্কেটে মাছ সাপ্লাই হয়, খুবই মানে সুন্দর একটা বিল। তো এক রোববারে এক গরমের দিনে আমি আর আমার জেঠু সেখানে মাছ ধরতে গেছিলাম। বলে রাখা ভালো যে ওই যেখানে আমরা মাছ ধরতে গেছিলাম সামনে একটা শ্মশান আছে, খুব বেশি সামনে না, জাস্ট একটু মানে দূরে একটা শ্মশান আছে। আর যেখানে আমরা মাছ ধরতে বসেছিলাম মানে উপর দিকে রাস্তা, মানে রাস্তার থেকে একটু জাস্ট মানে রাস্তার দুই পারে বিল, দুই পারেই জল, রাস্তার থেকে একটু নিচে নামলেই মানে আপনি বসে ভালোভাবে বসে মাছ ধরতে পারবেন। সো স্বাভাবিকভাবে আমরা আমি আর আমার যেহেতু মানে মাছ ধরতে গেছিলাম, রাস্তার থেকে একটু নেমে নিচে নেমে আমরা মাছ ধরছি। গরমের দিন ছিল, ছাতি খুলে বসেছিলাম। সো মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, এখন আর চোখে কিছু মানে চোখে কিছু দেখা যাচ্ছে না। সো আমরা উঠে গেলাম মাছ ধরা থেকে, মাছও পেয়েছিলাম মোটামুটি। সো আমরা উঠে গেলাম মানে রাস্তার উপরে উঠে গেলাম। তারপরে আর বলে রাখা ভালো যে রাস্তার মধ্যে মানে রাস্তার বোথ সাইড দেখা যাচ্ছে, এই পাশে আর ওই পাশে দেখা যাচ্ছে, একটা প্রাণীও ছিল না রাস্তাতে, না কোনো মানুষ না কোনো পশু পক্ষী কিছু ছিল না মানে রাস্তাতে। সো আমরা মাছ ধরা তো আমাদের হয়ে গেলো, সো আমরা ওই জাহাজ থেকে উঠে আমরা ব্যাক করছিলাম আমাদের ঘরের দিকে। বাট জাস্ট 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস পরে আমাদের হট করে মনে পড়লো যে আমরা কিছু একটা ভুলে গেছি। হট করে মনে পড়লো যে আমরা আমাদের ছাতিটা মানে সেই জায়গাটাতে রেখে এসেছি, আমরা আনতে আনতে মানে ভুলে গেছি ছাতিটা। সো আমরা আবার ব্যাক করলাম জায়গাটাতে যেখানে আমরা মাছ ধরতে গেছিলাম। জাস্ট বেশিক্ষণ হয়নি, জাস্ট 30 to 40 সেকেন্ড, আমরা আবার ব্যাক করলাম। রাস্তাতে কেউ ছিল না, কেউই না। আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে আমরা যখনই আমাদের ওই স্পটটাতে গেলাম যেখানে আমরা মাছ ধরছিলাম, আমরা দেখতে পাই, আমি আর আমার জেঠু দেখতে পাই যে আমরা যেখানে বসেছিলাম ঠিক সেখানে একটা মেয়ে উল্টো করে মুখ, মানে ফেসটা অপোজিট সাইডে জলের দিকে, আর চুলটা খুবই বেশি লম্বা, স্বাভাবিকের থেকে খুবই বেশি লম্বা। নর্মালি যেটা মেয়েদের চুল যতটুকু লেন্থ হয় সেটা থেকে হয়তো দুই বা তিন গুণ বেশি লম্বা হবে। মেয়েটা আমাদের থেকে অপোজিট সাইডে মুখ করে বসেছিল, আর আমাদের ছাতিটা হাতে নিয়ে, মানে খুলে নি, জাস্ট ছাতিটা হাতে ধরে বসেছিল আমাদের থেকে অপোজিট সাইডে মুখ করে। সো মানে বলতে গেলে আমি আর আমার যেহেতু কেউই ভয় পাই না, বাট তখন একটু কেমন জানি লাগছিল যে রাস্তাতে তো কেউ নেই, তো এই বেশিক্ষণ তো হয়নি, এক মিনিটও হয়নি ভালো, মানে ভালো করে এই 30-40 সেকেন্ডের মধ্যে এখানে এখানে কে এসে বসতে পারে। সো আমরা ডাকলাম মেয়েটাকে, ভাবলাম যে ডেকে দেখি কে, তো আমরা ডাকলাম যে এই কে রে তুই, আমার জেঠু বাসটা ডাকলো, তারপর আমি ডাকলাম। আর মানে আপনারা বিশ্বাস করবেন না, ডাকার সাথে সাথে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড মেয়েটা আমাদের দিকে মুখ করলো। মুখটা আমি আপনাদেরকে ডিসক্রাইব করছি, কাগজ পুড়ালে যেরকম ছাই যেরকম হয়ে যায়, কাগজটা পুড়ে গেলে যেরকম ছাই হয়ে যায়, ঠিক সেরকমই মুখের রংটা একদম ছাইয়ের মতো, একদম কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে তিন সন্ধ্যা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, না চোখ বোঝা যাচ্ছে, না নাক মুখ মানে বোঝা যাচ্ছে, না ঠোঁট বোঝা যাচ্ছে, শুধু চুলটা ভালো মতো দেখা যাচ্ছে। মেয়েটা আমরা ওকে বলতে বলতেই মেয়েটা আমাদের দিকে তাকিয়ে, ওর মুখটা দেখতে পেরেছি ছাইয়ের মতো, আমাদের দিকে তাকিয়ে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও জলের মধ্যে লাফ দিল, খুবই উঁচা লাফ দিয়ে জলের মধ্যে পড়লো। আপনারা বিশ্বাস করবেন না, ও যে লাফ দিয়েছে ও মেয়ে হিসাবে লাফ দিয়েছে, বাট ও যে জলে পড়েছে মাছ হয়ে পড়েছে। আমি বুঝতে পেরেছি যে আমি মানে জানি যে এটা আপনাদের বিশ্বাস করা খুবই বেশি মানে কষ্ট হবে, কারণ যার সাথে এক্সপিরিয়েন্স হয় সেই বুঝে, বাট আমি আপনাদেরকে বলছি যে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি কোনোদিনও ভূত প্রেত এগুলো কিছু আমি মানতাম না, বাট সেদিনকে আমি যে জিনিসটা দেখলাম সেটা আমার জন্য খুবই মানে ভয়ানক একটা জিনিস, যে মেয়েটা ফট করে তাকিয়ে মেয়ে হয়ে লাভ দিল, আর রুই মাছের কিছু একটা শেপ হয়ে জলের মধ্যে পড়লো। আমি জানি না সেটা জল পরি না ভূত না জিন, আমি কিচ্ছু জানি না সেটা কি, বাট সেটা যে জিনিসই ছিল আমার জন্য তো খুবই বেশি ভয়ানক একটা জিনিস ছিল। আর আমি সেই স্পটে আর কোনো দিনও মাছ ধরতে মানে যাইনি, বিকজ সেই জায়গাটাতে আরেকবার গেছিলাম চেষ্টা করে যে মাছ ধরবো সেই জায়গাটাতে, আবার কিছু দেখি নাকি মেয়েটাকে, কিন্তু এত গা ছমছম করছিল, এত ভয় লাগছিল সেই দিনের বেলায় যে আমি আর যেহেতু সেখান থেকে আবার ওই দিনের বেলায় ব্যাক করলাম। বাট খুবই অদ্ভুত একটা জিনিস ছিল, আর এটাই আমার ঘটনা যেটা আমার মানে আজকের থেকে আমার সাথে 3 বছর আগে মানে ঘটে যাওয়া ঘটনা এটা। আর আমি ভূত এফএমের খুবই একজন বড় ফ্যান, আমি আমাদের ইন্ডিয়াতে ভূত এফএম আসে না, চ্যানেলটা আসে না রেডিও ভর্তি, তাই আমি ডাউনলোড করে হলেও শুনি, আমি খুবই বড় ফ্যান, আর আমি একটা এপিসোডও মিস করি না, সব এপিসোড শুনি। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে এরকম আরও মানে ঘটনা আছে, হয়তো নিজের সাথে ঘটে যাওয়া না, বাট কারো মুখে শোনা বা ঘরের কোনো মেম্বার্সের সাথে ঘটে যাওয়া, বাট আমি সেগুলোও শেয়ার করতে চাই, যদি আপনাদের ভালো লেগে থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব। লাভ ইউ বাংলাদেশ, লাভ ইউ অল, বাই।
Group FM, the night comes alive with grounding form.
Welcome back. ঘড়িতে সময় রাত 1:21, শুনছেন সবসময় রেডিও ফুটের 8.0 FM, আমি রাফেল আছি সাথে, এবং অলরেডি মাসুম আমাদের মাঝে চলে এসছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসছেন, তারপর আপনার ঘটনায় যাব।
হাই লিসেনার, আমি মোহাম্মদ মুস্তাক সরকার চৌধুরী, অ্যান্ড আমি এসেছি নরসিংদী হাজিপুর থেকে।
ওকে, একজন সাভার থেকে এসছেন, একজন নরসিংদী থেকে আসছেন, আজকে ঢাকার বাইরে দুই অফিস আমাদের এখানে। আপনার ঘটনায় চলে যাব আমরা।
জি রাসেল ভাই, আপনাকে থ্যাংকস আমাকে মানে ঘটনা বলার জন্য, যে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সরাসরি রাসেল ভাই ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটে 1991-এ, তখন আমার আব্বুর ফ্যামিলিতে ছিল, তার আগে বলিনি, আমার আব্বুর ফ্যামিলিতে ছিল যে আমার আব্বুর বড় ভাই, দেখ মিস আমার চাচা চাচি অ্যান্ড আমার দাদি, আর আমার আব্বা যখন ছোটো থাকতে আমার দাদা মারা যায়। তো ওই সময়ে মানে আমার আম্মুর সাথে আব্বুর বিয়ে হয়। তো এর এক বছর পর আমার চাচির একটা বেবি হয়, সেটা মেয়ে ছিল। তো তার মাঝে কিছু অস্বাভাবিক লক্ষণ মানে লক্ষ্য করা যায়, যেটি যখন সে তার মার কোলে থাকতো বা অন্য কারোর কোলে থাকতো সে খুব কান্না করতো এবং খাবার খেতে চাইতো না, তো এক সময় দেখা যায় যে আম্মুর কোলে গেলে সে খুব শান্ত হয়ে যায় এবং মানে আম্মু খাবার দিলে সে খায়। তো এভাবে চলতে থাকে। তো একটা সময় মানে সেই আমার চাচাতো বোন মানে আম্মার দিকে মানে খুব এক অদ্ভুত চাহনিতে চেয়ে থাকে। তো আম্মার প্রথম দিকে সেটা কেয়ার করে না, তো তারপর থেকে যখন এটা চেয়ে থাকে তখন এটা সবাই জানতে পারে এবং এলাকায় মানে মোটামুটি পাশের বাড়িতে জানা বাড়িগুলোতে জানাজানি হয়ে যায় যে আমার চাচাতো বোনের মধ্যে কিছু একটা আছে বা কোনো প্রবলেম আছে। তো পাশের মানুষ আম্মুকে বলে যে তার আগে বলেনি যে তখন আমার বড় বোনের জন্ম হয়নি, তখন আমার বড় বোন আম্মুর গর্ভে ছিল 5-6 মাসে। তো তখন আশেপাশের মানুষ আম্মুকে মানে নিষেধ করতো যে যেহেতু ওর মাঝে কিছু একটা প্রবলেম আছে, তোমার দিকে এভাবে চেয়ে থাকে, সে তার মার কুলে থাকে না, কারো কুলে থাকে না, তোমার কাছে আসলে সে খাবার খায় বা তোমার কান্না বন্ধ করে দেয়, অদ্ভুতভাবে চেয়ে থাকে ভয়ঙ্করভাবে, তার মানে তুমি ওকে নিও না, কোনো প্রবলেম হতে পারে। তো আম্মু সেটা শোনার পর মানে তাদের কিছুই বলে না। অ্যান্ড আম্মু মনে মনে ভাবে যে আমার শাশুড়ি যেহেতু আমাকে কিছু বলছে না, দ্যাট মিনস আমার দাদি আর আমার বাবা মানে আমার বাবা ওনাকে আম্মুকে কিছু বলে নাই এই ব্যাপারে। তো তিনি আম্মু ভেবেছিল যে হঠাৎ করে যদি তাদেরকে না করা হয় যে এই বাচ্চাকে আমার কোলে দিয়ে না দিবে না, তো তখন হয়তো বা তারা রাগ করতে পারে বা তারা মনে কষ্ট পেতে পারে। তো সেইভাবে আম্মু আমার সেই কাজিন মানে আমার বোনকে রাখে, নিজের মতো নিজের বেবির মতোই রাখে, তাকে খাইয়ে দেয়, তার কাছেই রাখে। তো রাসেল ভাই যা হয় তার পরবর্তীতে একটা সময় আমার সেই বোন মারা যায়। তো মারা যাবার 4-5 মাস পর আমার সেই বড় বোন, তার নাম রুনা, তার জন্ম হয়। এবং কিছুদিন যাবার পর তার মাঝে সেই সেম লক্ষণগুলা মানে লক্ষ্য করা যায়। তো আমার আম্মা বুঝতে পারে যে তার মধ্যেও সেই আমার মারা যাওয়া চাচাতো বোনের যে লক্ষণগুলা ছিল সেগুলা ঘটছে। যেমন সেও আম্মুর দিকে মানে ওই রকম অদ্ভুত চাহনিতে চেয়ে থাকতো এবং মানে চাহনিটা ছিল অদ্ভুত ভয়ঙ্কর, যে আম্মু খুব ভয় পায়, তারপর সে খুব কান্না করে। আর সবথেকে মানে সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা ছিল, সে রাসেল ভাই মানে প্রচুর খাবার খেত, খাবার খেত প্রচুর, তাকে দেখা যেত প্রচুর খাবার খেত। তো একটা সময় আম্মু আমার বোনকে নরসিংদীর কোনো একটা লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়। তো সেখানে ডাক্তার কোনো সমস্যা পায় না, সেখানে গিয়ে সে নর্মালভাবে আচরণ করতে থাকে, বাড়িতে যেভাবে আচরণটা করে সে আচরণটা সেখানে করে না। তো ডাক্তার বললো যে তার মাঝে কোনো প্রবলেম নেই, তাকে আপনারা বাড়িতে নিয়ে যান। তো আম্মু আব্বু চিন্তিত হয়ে পড়লো যে ডাক্তাররা ওইটা মানে কোনো সলভ করতে পারছে না। তো তারপর তার যে কান্নাটা এবং অদ্ভুত চাহনিটা তীব্র হতে থাকে, মানে ভয়ঙ্কর হতে থাকে আরো। তো আম্মু আব্বু সেই চাচাতো বোনের কথা ভেবে মানে আমার বোনের কথা ভাবতেছে যে যদি তারও কিছু হয়ে যায়, সেইভাবে তাকে ঢাকা নিয়ে আসা হয়, ঢাকায় একজন ভালো শিশু ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। তো ডাক্তারের সাথে সে হাসে, মানে খুব নর্মাল একটা 8-10টা বেবির মতো সে আচরণ করে। তারপর ডাক্তার আমার আম্মুকে আস করলো যে রোগী কে আসলে, এই বেবি না আপনারা? তো আম্মু আব্বু আরও চিন্তিত হয়ে পড়লো যে না, এই ডাক্তারও মানে কিছুই করতে পারছে না। তো যথারীতি আব্বু আম্মু ব্যর্থ হয়ে বাসায় চলে যায়। তো তারপর যা হয়, নরসিংদীর পুটিয়া নামক একটা স্থানে একটা কবিরাজ ছিল। তো তার আব্বু আম্মু ঠিক করে যে আমার বোনকে সে কবিরাজের বাসায় নিয়ে যাওয়া হবে। তো একদিন রিক্সা করে যাচ্ছিল, তখন আমার বোন ছিল আব্বুর কোলে। তো আব্বুর কোলে থাকা অবস্থায় আমার বোনের হাত আব্বুর পকেটে চলে যায় এবং পকেটে যা ছিল টাকা পয়সা, সরি পয়সা না, টাকা এবং যে কাগজপত্র ছিল তা সরি আমার বোনের মুঠে মানে হাতে মুঠ করে বের করে ফেলে এবং একটা সময় সেটা ফেলে দেয়। তো আব্বু রিক্সা থামে সেটা তুলে নেয়, তুলে নেওয়ার পর যথারীতি রিক্সা দিয়ে সে কবিরাজের বাড়িতে যেতে থাকে। একটা সময় সেখানে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর সেখানে দেখতে পেল যে কবিরাজ বাসায় নেই। তো ওইখানে একটা লোক ছিল আব্বু আম্মুকে একটা রুম দেখিয়ে সেখানে বললো যে ওখানে গিয়ে বসেন, কবিরাজ সাহেব একটু পর চলে আসবে। তো এরপর যা হয়, আব্বু আম্মু একটা রুমে যেয়ে বসে, আর আমার বোন তখন ছিল আমার আম্মুর কোলে, সরি আম্মুর কাছেই ছিল। তো তারপর আম্মুর পিছনে ছিল একটা জানালা, লোহার শিক দিয়ে বাঁধানো ছিল। তো সেই জানালাটা ধরে আমার বোন খেলছিল। তো রাসেল ভাই বলেনি, তখন আমার বোনের বয়স ছিল 5-6 মাস। তো একটা সময় আম্মু দেখতে পায় যে সেই শিকল দিয়ে আমার বোন উপরে উঠে যাচ্ছে। তো এটা দেখে আম্মু খুব অবাক হয় এবং ভয় পেয়ে যায়। তো এর কিছুক্ষণ পর আপনার কবিরাজ আসে, আসার পর সবকিছু শুনতে পায়। তো সবকিছু শোনার পর উনিও যথারীতি ব্যর্থ হয়, মানে কিছুই করতে পারে না। তো তারপর কিছুদিন চলে যায়, আব্বু আম্মু চিন্তিত হয়ে পড়ে যে তাদের কিছুই করার ছিল না। তো হঠাৎ রাসেল ভাই একদিন যা হয়, একদিন মানে আমাদের সেই পুরান বাড়ি থেকে এই কান্নার শব্দ শোনা যায় যে আমার আম্মু খুব কান্না করছে, এলাকার মানুষ জড়ো হয়ে যায়। তো তারা সবাই চলে আসে, এসে দেখে যে আমার বোনকে মানে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জাস্ট মুখটা বের হয়েছিল এবং থুতার নিচে তার হালকাভাবে নাড়াচড়া করছিল, খুবই অল্প পরিমাণে। তো সবাই ভাবছিল যে মনে হয় আমার বোনটা মারাই যাবে। তো এইভাবে আমার আম্মু যখন প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো পাশের বাড়িতে একজন গেস্ট কোনো একটা কাজে আসছিল, এসেছিল। তো তিনি আমাদের বাড়িতে আসে, এসে জানতে চায় যে এখানে কি হয়েছে। তারপর তিনি সকল ঘটনা শোনার পর আম্মুকে ভুল বলে ডাকে এবং বলল যে দেখো, আমি তোমাকে ভুল বলে ডাকলাম এবং আমি তোমাকে কথা দিলাম তোমার মেয়েকে আমি 3 মাসের জন্য হলেও তোমার কুলে জীবিত অবস্থায় রাখবো। তো তারপর যা হয়, তার কথা শুনে আম্মু কিছুটা হলেও অবাক হয়। তো তারপর আর সরি বলেনি যে ওই লোকটা ছিল হিন্দু এবং ভদ্রলোকের নাম ছিল নিখিল। তো তিনি আমার আব্বুর কাছ থেকে পারমিশন নেন যে আমার বোনকে সে কুলে নিবে। তো আব্বু পারমিশন দেওয়ার পর তিনি কুলে নিল। নেওয়ার পর তিনি কিছু কাজ করলেন, করার পর তিনি আম্মুকে একটা কাজ দেয় এবং আব্বুকে একটা কাজ দেয়, যথাক্রমে দুজনকে দুইটা কাজ দেয়। এবং আম্মুকে একটা কাজ দিয়েছিল যে পাশের বাড়ি থেকে আপনার হাড়ি পাতিল, পাশের বাড়ি থেকে আপনার কিছু একটা আনতে হবে যেটা দিয়ে মানে রান্নাঘরে ব্যবহার করা হয় কোনো কাপড়। তো আম্মু সেটা নিয়ে আসার পর আমার বোনের চার হাত পায়ে সেটা চুরির মতো পেঁচিয়ে দেওয়া হয় এবং আব্বুকে যে একটা কাজ দেওয়া হয় যে মানে আমাদের যে বাড়িটা ছিল সেটাকে রাউন্ড দিতে হবে, কোনো একটা হাতে কিছু একটা নিয়ে এবং কোনো একটা কিছু পাঠ করে। তো এইভাবে চলতে থাকে। তো এভাবে চলার পর হঠাৎ আমার নিখিল আঙ্কেল, যিনি হিন্দু ছিলেন, মানে যিনি বলেছিলেন যে ওনাকে সুস্থ করবে আমার বোনকে, তো তিনি সিলেট থেকে একজন লোক নিয়ে আসে, তিনিও হয়তো বা কোনো কবিরাজ ছিল। তো নিয়ে আসার পর উনি আমার আম্মুকে বলল যে আপনি মানে খুব কঠোর হতে হবে, আমরা একটা কাজ করতে যাচ্ছি। তো সেটা শোনার পর আম্মু বলল যে আমি আমার মেয়েকে সুস্থভাবে পাওয়ার জন্য সব কিছুই করতে রাজি আছি, ত্যাগ করতে রাজি আছি। তো একদিন আম্মুকে বলল হঠাৎ করে যে আপনি একটা পাতিলে গরম পানি ফুটান। তো আম্মু সেই কাজ করলো যে পানিতে পাতিলে পানি দিয়ে সেই পানি গরম করতেছিল। তো তারা আসলো, কবিরাজ আঙ্কেল, নিখিল আঙ্কেল এবং তার সাথে যে লোকটা ছিল তারা আসলো, এসে আমার বোনকে কুলে নিল। কুলে নেওয়ার পর 3 রাস্তার মোড়, সে আমাদের বাড়ির পাশেই ছিল 3 রাস্তার মোড়, সেই মোড়ে নিল। নিয়ে যাওয়ার পর একটা তোয়লে অথবা গামছার মধ্যে আমার বোনকে রাখা হয়। সে রেখে আমার মানে সেই তোয়লাটা উপর তারা ধরে রাখে এবং ধরার পর যে চুলা থেকে নিয়ে যাওয়া যে গরম পানি, সদ্য ফুটানো পানি আমার বোনের উপর ঢেলে দেওয়া হয়। তো ঢেলে দেওয়ার পর রাসেল ভাই যা হয়, একজন সাধারণ মানুষের উপর যদি সেই পানিটা ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে মানে তার অস্তিত্ব মানে টিকেই থাকবে না, যে গরম ছিল সেই পানিটা, মানে হাড় মাংস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কিন্তু রাসেল অবাক হলো, সত্য আমার বোনের কিছুই হয়নি, তবে যা হয়েছে তার মুখটা বিকৃত হয়ে যায় এবং তিনটা চিকন কণ্ঠে 3টা শব্দ বের হয়। সেই শব্দ বের হয় যেটা সবাই দেখে। তারপর কবিরাজ আঙ্কেল আমার বোনকে নিল, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ। তার মাঝে কোনো ওই রকম মানে বোঝাই যাচ্ছিল না যে বা কোনো ধরনের পোড়া চিহ্ন কিচ্ছু ছিল না, সে সম্পূর্ণ সুস্থ ছিল। এন্ড কবিরাজ আঙ্কেল বললো যে যান, ওকে বাসায় নিয়ে যান, ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে নিন। তারপর আমার বোন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল আর এখন আমার বোন মানে দুজনের মা এবং সম্পূর্ণ
এখনো বেঁচে আছেন।
হ্যাঁ, এখনো বেঁচে আছে।
এবং তিনি এখন মানে বেশ ভালোই আছেন এবং তিনি এখন,
হ্যাঁ, এখন সম্পূর্ণ সুস্থ। এরপর থেকে আমার বোনের সাথে আর কিছুই ঘটেনি,
আর কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য এবং আপনার বোনের জন্য অনেক অনেক দোয়া করি আমরা, যেন উনি সুস্থই থাকেন এবং উনি নিরাপদে থাকেন, সে ব্যাপারটা অবশ্যই। এবং আপনি নরসিংহী থেকে এসেছেন, এত দূর থেকে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।
জি আসলে আপনাকেও ধন্যবাদ।
রাইট, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে আমরা কিছু জিনিস একটু কিছু আমরা এখানে কিছু মেসেজ রয়েছে আমাদের ফেসবুকে যারা ইনবক্স করেছেন তাদের কিছু জিনিস আমি পড়ছি। উৎস উৎস লিখেছেন, লিসনিং ভুতাতাম ফ্রম ক্যানবেরা অস্ট্রেলিয়া, ইটস 5:30 AM হিয়ার অ্যান্ড আই এম এনজয়িং দ্য শো ইন আ ফ্রিজিং কোল্ড 3 degrees Celsius একটা তাপমাত্রা এখন টেম্পারেচার এবং স্টোরিজ আর নাইস, থ্যাংক ইউ ভুতাসাম টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ আস। এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং এত কষ্ট করে এই সকালবেলায় উঠে যে আমাদের সঙ্গে আছেন এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে ধন্য মনে করছি। আরিফুর রহমান জুয়েল আমাদের সাথে রয়েছেন ইটালি থেকে, তিনি আমাদেরকে শুনছেন এবং এর সবই ফেসবুক থেকে পড়ছি। আশরাফুল ইসলাম সুজন আমাদের সাথে রয়েছেন এবং তিনি বলেছেন যে রাসুল ভাই কালকে কাজ আছে, আগে কাজ আছে এবং কালকে ডাউনলোড করে শুনবো। এর সম্ভবত উনি মালয়েশিয়া থেকে লিখেছেন এটা। আমি এই ব্যাপারটাতে একটু জিনিস হচ্ছে কি যে একটা ব্যাপার হচ্ছে কি যে সবচেয়ে বড় মুশকিল হয়ে যায় আমরা কোনো আমরা তো শো আপলোড করি না, যার জন্য হয়ে যায় কি যে আপনারা যখন ডাউনলোড করে শোনেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের সাউন্ড বা অডিও কোয়ালিটি অনেক খারাপ আসে। এটাতে কিন্তু আমাদের কোনো ফল্ট নাই, কারণ আমরা লাইভ শোনানোর জন্য আপনাদের সমস্ত ব্যবস্থা করে রেখেছি। হয় আপনারা 88.0 FM এ শুনবেন অথবা আপনারা ফুর্তি অ্যাপ নামিয়ে নিয়ে শুনবেন, বাট ডাউনলোডের কোনো দায়িত্ব কিন্তু আমাদের নাই। আশরাফুল ইসলাম সুজন আপনি বুঝতেই পারছেন, বাট আপনার কিছু করার নাই যদিও আপনি অনেক মানে এখন যেহেতু কালকে কাজ আছে এবং আর্লি আপনাকে ঘুমিয়ে যেতেই হবে। মারুফ তুহিন কুয়েত থেকে আমাদের সাথে রয়েছেন এবং 2012 থেকে আজ পর্যন্ত তিনি মনে হয় না কোনো শো মিস করেছেন তাই লিখেছেন। জুবায়েদ সরকার আমাদের সাথে রয়েছেন সৌদি আরাবিয়া থেকে এবং তিনি বলছেন কীভাবে SMS করবো, আপনার তো পেয়ে গেছি সুতরাং কোনো চিন্তাই করবেন না আপনি। আসিফ মুস্তাফা তিনি লিখছেন লিসনিং ফর আসাম ইন্ডিয়া অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ আস এবং থ্যাংকস এভরিওয়ান। আমার কাছে মনে হয় যে আপনারা যে এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জেগে আছেন এটাই অনেক 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 বড় ব্যাপার এবং আপনারা যে আমাদের সঙ্গে আছেন আমরাও এই কারণে অনেক বেশি উৎসাহ পাচ্ছি, অনেক বড় ইন্সপিরেশন আপনারা প্রত্যেকে আমাদের জন্য। সো আপনার জেগে থাকাটা আমি যেন সার্থক করতে পারি সেজন্য আমার সাথে দোয়া আমার জন্য সবসময় দোয়া করবেন এবং আপনাদের কাছে প্রচুর ঘটনা চাই। ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ না ঘটনা পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radio4.fm উইচ ইস bhutasam@radioforti.fm। আর আমাদের ইমেল করা ছাড়াও এখন আপনি SMS করতে পারেন, SMS করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে forti স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি আলমাস আলী সিলেট থেকে আমাদের SMS করছেন। আরিফ লিখেছে আমি একটা গল্প শেয়ার করতে চাই, আমি একটু আগে ইমেলের সব বিস্তারিত জিনিস জানিয়ে দিলাম। মারজুক ম্যামন সিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়া আমাদের সঙ্গে দিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে রয়েছেন, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহি, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইমিয়া, এছাড়াও আমাদের সাথে রয়েছেন জাকারিয়া সহ আরও অনেকে। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান বা SMS পাঠাতে চান তাহলে নিয়মিত জানিয়ে দিই, আমাদেরকে ইমেলও করতে পারেন। ফেসবুকের অ্যাড্রেস বলে দিচ্ছি www.facebook.com/radio.forti and www.facebook.com/bhutasam.rasal। আমরা চলে আসছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবার এখনই ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
Bhut FM, the night comes alive with grounding form.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় radio4.fm, আমি রাসেল আছি সাথে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের দুজন অতিথি এবং আমি কোনো কথা না বলে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনাটা একটু শুনবো আমরা।
ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আব্দুর রহমান বাবু, আমার সেকেন্ড ঘটনাটা বলার জন্য। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার ছোট বোনের একটা ঘটনা, ওর নাম আয়েশা সিদ্দিকা বসা। ও আমি আর ও একই ঘরে থাকি, ও আমার পাশের রুমে থাকে, আমি আমার রুমে থাকি। তো যেদিন রাতের ঘটনা ওই দিন রাতে আমি আমার রুমেই ছিলাম, ও ওর রুমে ঘুমায়। তো মাঝরাতে ও যেটা বললো যে ওর একটা সময় ঘুমটা ভেঙে যায়, যে কোনো কারণে ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে ও যেটা খেয়াল করে, ওর মশারির সামনেই ও দেখতে পায় যে অন্ধকারে কালো কালো আবরণের দুটা মানুষ দাঁড়ানো, কিন্তু তাদের চোখগুলা জ্বলছিল, বেশ উজ্জ্বল ছিল তাদের চোখগুলো। তো ওর ওর কথা মতে যে ওই যে দুটা মানুষ ছিল, তাদের একটা ছিল ছেলে এবং একটা ছিল মেয়ে, এবং ছেলেটার চেয়ে মেয়েটা একটু ছোট ছিল। তো ও ব্যাপারটা দেখে বেশ ঘাবড়ে যায় এবং ও কি মনে করে হঠাৎ করেই মশারির ভিতর থেকেই ওর হাতটা দিয়ে সেই দুজনকে ধরার চেষ্টা করে। হয়তো বা খুব কৌতূহলবশত যে জিনিসটা ও কি ঠিক দেখছে নাকি ভুল দেখছে কি মনে করে ও ধরার চেষ্টা করে। তো ধরার চেষ্টা করে ধরে ও বলছিল যে ভাইয়া আমি মনে হয় ওর হাতটা ধরতে পারছিলাম। তো হাতটা ধরতে পারে ও বলে যে এটা অসম্ভব নরম ছিল, বেশ নরম ছিল। তো এটা দেখেই ও ওর সর্বশক্তি দিয়ে প্রথমে চোখ বন্ধ করে ফেলে, চোখ বন্ধ করে জিনিসটাকে ভোলার চেষ্টা করে, ভুলতে পারে না। তারপরে ও ওর ও বলে যে ওর সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ও বলছে যে আমি এত জোরে চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ দিয়ে মনে হচ্ছিল কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপরে ও অনেক চিল্লাচিল্লি করে কিন্তু আমি পাশের রুম থেকে কিছুই শুনতে পাইনি, কিছুই শুনতে পাইনি। ও ভয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়, কি মনে করে ওর মাথায় বুদ্ধি আসে যে ফোনটা নিয়ে ও আম্মার নাম্বারে ডায়াল করে। তারপরে আম্মা যখন ফোনটা ধরে, আম্মা বুঝতে পারে যে অবশ্যই মাঝরাতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, এই জন্যই মেয়ে ফোন দিয়েছে। তো আম্মা ঘর থেকে বের হয়ে আসে, দৌড়ে আসে, এসে আমার আমার রুমে জোরে জোরে দরজায় নক করতে থাকে। কিন্তু আমি তখনও ঘুম থেকে জাগিনি। পরে ও যেভাবেই হোক ওই ভয়ের ভিতরেই ও উঠে আসে, উঠে এসে দরজাটা খুলে দেয়, কোনোভাবে দরজাটা খুলে দেয়, তখন আমি জাগি। তো তারপরে ও আম্মা ওকে নিয়ে আম্মাদের রুমে যায় এবং ওকে আম্মার পাশের রুমে ঘুমাইতে দেওয়া হয়। তো ও তখনও ভয়টা পাচ্ছিল এবং ও বলল যে ভাইয়া আমি ওই জিনিসটা ফিল করিনি, কিন্তু আমি তারপরে যখন শুই আমি অনেক বেশি নূপুরের শব্দ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমাদের টিনের চালে কেউ একজন নূপুর করে অনবরত একবার সামনের দিকে এবং একবার পিছনের দিকে হাঁটাহাঁটি করছে। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আসল ভাই
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে জানিয়ে দিই আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাতে 9840 নাম্বারে। আমরা যদি ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm। আপনারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti www.facebook.com/bhutfm.rasel। আমার খুব খারাপ লাগছে, আমরা একটা জিনিস ওপেন করেছিলাম যে SMS আপনারা ফেসবুকে ইনবক্স করবেন এবং সেখানে যারা দেশের বাইরে রয়েছেন তাদের তারা যেন কানেক্টেড থাকতে পারেন সেই জন্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকেই ঢাকার মধ্যে বসে, অনেকে চমৎকারভাবে বাইরে আছি, অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, বাংলাদেশের মধ্যে বসে এই সমস্ত কথা বলছেন। ছোট ছোট জিনিসে, ছোট ছোট অপরাধের প্রবণতা থেকে মানুষ কিন্তু অনেক বড় দিকে চলে যেতে পারে। সুতরাং আমার যেটা মনে হয় যে এই সামান্য একটা SMS আপনার পড়া হবে বা একটা আপনার একটা মেসেজ পড়া হবে, এই জন্য এই মানে ফালতু একটা মিথ্যা কথা বলাটা প্লিজ এটা বাদ দিবেন প্লিজ। যদি আমাকে শুনে আমার যদি মানে আমি আমাকে যদি শুনতে খারাপ লাগে বা আমার কথা যদি পছন্দ না হয় আই এম রিয়েলি সরি, বাট এটা সত্যি যে আপনি এই ছোট্ট একটা ব্যাপারের জন্য কেন মিথ্যা বলছেন ভাই। চলে যাবো আমরা আমরা আমাদের পরবর্তীদের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আচ্ছা আবার আপনার নামটা বলতে হবে আরেকবার।
আমি ফাহিম বিন ইমরান। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা।
জি,
আমার মামা চারুকারু কলার একজন স্টুডেন্ট, ছোটবেলা থেকে ছবি আঁকা, নানা রকমের কাজ করা, কাঠে হচ্ছে চাকু দিয়ে কেটে কেটে ডিজাইন তৈরি করা, এটা আমার মামার আর কি অনেক। মামা হচ্ছে রাজশাহীতে এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যায়, ওখান থেকে আমি মসজিদটার নাম বলছি না, একটি মসজিদ আছে অনেক ঐতিহ্যবাহী মসজিদ, সেখানে গিয়ে মসজিদ যখন মামা পরিদর্শন করে মসজিদের গেটটা দেখে মামার অনেক ছবি তুলে ওখানে, এবং সে বাসায় ফিরে সেই ছবিটা একটি ডিজাইনের মাধ্যমে কোনোভাবে ওয়ালমেটের মতো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখার একটি চিন্তা করে। এখন সে এটা বানানোর জন্য কিছু নরম মাটি বাহির থেকে এনে সেই ছবিটি দেখে সে ডিজাইনটি ব্লেড দিয়ে কেটে কেটে অর্ধেক কাজ করেই ঘুমিয়ে পড়ে। এখন ঘুমিয়ে পড়ার মাঝে মামা স্বপ্ন দেখে যে কিছু কালো কাপড় পরিহিত কিছু লোক এসে মামাকে বলছে যে তুই আমাদের কারুকাজে কেন চাকু দিয়ে আঘাত করেছিস, তুই আমাদের হৃদয়ে আঘাত করেছিস। এখন মামা এসব স্বপ্ন দেখে ঘুমের ভিতরেই ছটফট করতে থাকে। হঠাৎ একজন সাদা কাপড় পরা ব্যক্তি এসে বলে যে না, ওকে তোরা কিছু করিস না, ও তো জেনে শুনে কাজটি করেনি। এখন হঠাৎ তাদের মধ্যে একজন কালো কাপড় পরা লোক মামার হাতে ঠিক চাকু দিয়ে একটি আঁচড় কেটে দেয়। তারপরেই মামা ঘুমের ভেতরেই হঠাৎ করে চিৎকার করে জেগে ওঠে। এখন মামা জেগে ওঠে, আমার অন্য রুম থেকে নানি চলে আসে মামার কথা শুনে। তারপরে মামা বলে যে না, কিছু হয়নি মা, আমি এমনি একটি স্বপ্ন দেখেছিলাম। তারপরে নানি চলে যায়। হঠাৎ এখন সকালবেলা উঠে মামা দেখতে পায় যে তার হাতের বাম পাশের হাতে চাকু দিয়ে কাটা একটা দাগ। মনে হয়েছে যে এটি হয়তো বা 4-5 ঘন্টা আগেই কোনোভাবে কেটে গিয়েছে, কিন্তু মামা এটি স্বপ্নে দেখেছিল যে কেউ একজন তাকে আঘাত করে এটা কেটে দিয়েছে। এখন এটাই ছিল রাসেল ভাই, কেমন করে হয়েছে ঘটনাটি মামা আজও সেটার ব্যাখ্যা পায়নি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে এখনো অনেকেই আমাদের অনবরত দেখতে পাচ্ছি, রাজু আহমেদ, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি ডিজে এম হাসান, তানজিলা ত্রিশা কানাডা থেকে, তারপরে আমাদের এখানে সম্বির কানাডা থেকে লিখছেন, এছাড়া আমাদের এখানে সাব্বির হোসেন লিখছেন, আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আর জে রনি, এছাড়াও মাহাদি হাসান আদিব, তারপরে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরও এখানে একের পর এক আসছে। তো আসলে সুখ আছে আমাদের সাথে দিলান, সুখহীন জীবন এই টাইপের নাম দিয়ে লেখাটা খুব ডিফিকাল্ট আমাদের সাথে এটা পড়ার জন্য, বিশেষ করে ভূত এফএম মতো একটা প্রোগ্রামে হাস্যকর কোনো নাম পড়াটা একটু ডিফিকাল্ট। তো যাই হোক, হাবিবুর বাসার বাপ্পি আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এম ডি সাইফুল ইসলাম, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জিলান হাসনাত, এছাড়া আমাদের সাথে এস কে সিকান্দার খান, এছাড়াও সাহাব আনোয়ার সহ আরও অনেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখে যাচ্ছেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন ঘটনা উপভোগ করলেন, আমাদেরকে SMS পাঠালেন, আমাদেরকে ফেসবুকে ইনবক্স করলেন। আপনাদেরকে আরও একবার অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে থাকার জন্য। এবং এই মুহূর্তে আরও একটা জিনিস আপনাদের একটু জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের SMS করছেন। রনি আমাদের ফুলবাগ সিলেট থেকে SMS করেছেন, দিশা ময়মনসিং থেকে আমাদের সাথে SMS আমাদের সাথে রয়েছেন, রিয়াজুল আমাদের সাথে রয়েছেন, এছাড়াও আমাদের সাথে বাবু মিরপুর থেকে, জয় শ্যামলী থেকে আমাদের সাথে রয়েছেন, মিমি কলকা স্কুল থেকে আমাদের সাথে আছে, কালকি স্কুল সেটা জানিয়েছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি হৃদয় আছেন আমাদের সাথে রয়েছেন, এছাড়াও অমি, এছাড়াও রামিসা আমাদের সাথে রয়েছেন, শাহাদ আমাদের সাথে রয়েছেন, ইমতিয়াজ আমাদের সাথে রয়েছেন, সামিউল আমাদের সাথে রয়েছেন, লাভলি আমাদের সাথে রয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি বাবু আমাদের সাথে রয়েছেন, আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। আর হাতে সময় নেই, আমাদের বিদায় নিতে হবে, যাবার আগে জানি যে আমাদের যদি SMS করতে চান, SMS এখন লাভ নেই, আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। নতুন পুরনো যারাই আছেন, যাদের ঘটনা সিলেক্টেড হয়নি, যারা ভূত এফএমের আগে এসছেন সবাই, এবং যারা এখনো পর্যন্ত কোনো ঘটনাই পাঠান নাই বা যাদের আসার অনেক ইচ্ছা রয়েছে, তাদের সবাই প্রত্যেকে আপনার জীবন সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, স্পেলিংটি আরও একবার বলে দিচ্ছি bhutfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবন ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা স্টুডিওতে আসতে চান তারা আপনাদের একটা সচল ফোন নাম্বার এবং যেই অ্যাড্রেসটা আপনি থাকেন সেই ফুল অ্যাড্রেসটা অবশ্যই অবশ্যই পাঠাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, যাবার আগে জানিয়ে যাই যে আমরা অনেক ঘটনা পাই কিন্তু প্রতিদিন, অসংখ্য ঘটনা আমাদের কাছে আসে, সেখান থেকে বেছে নিতে হয় আমাদের 3 জন বা 4 জনকে। এবং আমাদের, আমি জানি যে এখানে যারা শুনছেন, যারা SMS করছেন, এবং এই যে ছোট্ট একটা ব্যাপার আমার কাছে খুবই খারাপ লাগলো, যে আমরা বলছিলাম যে দেশের বাইরে থেকে যারা পাঠান তারা ফেসবুকে এইভাবে পাঠাবেন, দেশের মধ্যে বসে অনেকে শুধুমাত্র আপনার নামটা পড়া হবে বলে এই যে লিখছেন, এই ছোট ছোট ভুলগুলো এত ছোট ক্ষুদ্র কাজের জন্য আপনি আপনারা যে করছেন এই উপলব্ধিটা যদি হতে পারে, যদি যদি মনে হয় যে কাজটি খারাপ এবং আপনি ভুল করেছেন তাহলে মনে হবে সব ঠিক আছে এবং আপনি আবারও সেখান থেকে ফেরত আসতে পারবেন। আর যদি মনে হয় যে না এটা আপনি কোনো ভুল করেননি তাহলে আমি বলবো সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে আপনার জন্য। যাই হোক চলে যাবো, মানে আজকে আজকে বিদায় নিতে হচ্ছে, ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন, যে যেই পরিবর্তনটি আপনি দেশের দেখতে চান, যে পরিবর্তনটি আপনি অন্যের মধ্যে দেখতে চান সেই পরিবর্তনটি আগে নিজের মধ্যে নিয়ে আসুন, তাহলে দেখবেন যে সবকিছু অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।